জয় নিতাই। গতদিন আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে অতি সুন্দর প্রসঙ্গ, ভগবান শ্রীকৃষ্ণের অতি অপূর্ব লীলা, যেমন সেই দ্বারকা প্রদেশে তিনি অন্তিম সময়ে শিক্ষা দিয়েছিলেন যে সাধু এবং ব্রাহ্মণগণের সঙ্গে কখনো অপরাধ হবে এমন কর্ম করা উচিত। এইভাবে প্রভু তিনি নরতনু ধারণ করে বিভিন্ন প্রকার লীলা করে চলেছেন। এবারে অনেক দিন হয়ে গেল, ব্রজে তো কেউ যাননি দুজনের মধ্যে। বলদেব তিনি কৃষ্ণকে বলছেন, কানাই দেখো সেই ব্রজের গোপ গোপী তাদেরকে তুমি বলে এসেছিলে আমি আসব, তা তো তুমি আর গেলেই না। তা জানো আমার না যেতে ভীষণ মন হচ্ছে, চলো আমরা দুই ভাই একসঙ্গে সেখানে যাই। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে দাউ ভাইয়া, এখন রাজকর্ম অনেক বাকি আছে, বরঞ্চ তুমি ঘুরে এসো, আমি কিছুদিন পরে যাব। দাউ ভাইয়া বললেন ঠিক আছে কেশব, তুমি তাহলে থাকো, সাবধানে থেকো, সমস্ত শত্রুরা আমাদের সুযোগ খোঁজে, তা তুমি থাকো, আমি চললাম ব্রজে। বলদেব তিনি ব্রজে এলেন। ব্রজে আসলে এই সংবাদ প্রাপ্ত হয়ে ব্রজবাসীগণ, গোপগণ, গোপীগণ, সমবয়স্ক বালকগণ মানে তার সখাগণ সকলে একত্রিত হয়ে মানে তাকে স্বাগত জানালেন, আর সকলের আনন্দের আর শেষ নেই। নন্দ মহারাজ প্রথমে তাকে স্নান আদি করার ব্যবস্থা করে দিলেন, সুন্দর ভোজ্য দ্রব্যের ব্যবস্থা ছিল এবং বিভিন্ন প্রকার গোদুগ্ধ থেকে জাত বিভিন্ন মিষ্টক আদি ছিল। তা অনেক দিন পরে কৃষ্ণকে তো পেলেন না, তাই দাউকে পেয়ে একবারে মন প্রাণ ভরিয়ে তাদের সেবা করালেন। দাউকে সেবা করালে দাউ এবারে বিশ্রাম নেওয়ার পরে মা যশোদা নন্দবাবা জিজ্ঞাসা করলেন যে তোমার সব কুশল তো, তোমরা ভালো আছো তো, আর আমাদের সেই প্রাণের টুকরো, প্রাণের সম্বল সেই কানা, সে কেমন আছে, সে সুখে আছে তো, সে ভালো আছে তো, তার কোনো প্রকার অসুবিধা নেই তো, আর সে কি আমাদের কথা কখনো চিন্তা করে, সেই কানহা আমাদের ছেড়ে গেছে, আজ বহুদিন অতিবাহিত হয়েছে, সে আমাদের কথা একবারও কি বলে। দাউ বললেন যে হে বাবা, হে মা, কেশব তোমাদের কোনো অবস্থাতেই ত্যাগ করেনি, সে তো এই ব্রজের সমস্ত জায়গাতেই রয়েছে, চিন্তন করলেই তাকে দেখা যায়, সে তো যতই সে দ্বারকা প্রদেশে থাকুক, রাজা হোক, কিছুই হোক, কিন্তু সে তোমাদের কখনো ভুলে যায়, সে তোমাদের কখনো ভুলতে পারে না, এ তোমাদের ভুল ধারণা, সে সব সময় এই ব্রজেই রয়েছে। সমস্ত সখাগণ এসে জিজ্ঞাসা করলেন ভালো মন্দ, কৃষ্ণ কথা বলতে বলতে তারা রোদন করতে থাকলো। বলছেন দাউ দাদা, আমাদের সেই কানহা আমাদের কি আর কখনো দেখা দেবে না, আমরা কত ব্যাকুল হয়ে আছি যে সে বলে গেছে আবার আসবে, তা সে তো এলো না, যাক তুমি এসেছো এতে আমাদের মনটা একেবারে ভরে উঠল। প্রথমে দুঃখের কথা নিবেদন করার পর সখাগণ কৃষ্ণ সঙ্গে এবারে তাদের আমোদ প্রমোদ আদি কথা বর্ণনা করছেন, আর সব কথাই সেই কৃষ্ণগত মন কৃষ্ণগত প্রাণ সমবয়স্ক বালকেরা তারা বলছে, যদি আজ কেশব আমাদের কানাই যদি আমাদের সঙ্গে থাকত তাহলে আমরা কত আনন্দ পেতাম, কিন্তু আমরা না, সে যেখানে যেখানে লীলা করেছিল সেই লীলা স্থলগুলো আমরা দেখে মানে মনে শান্তি ফিরিয়ে আন। এছাড়া তো আর কিছু করার নেই, সমস্ত ব্রজবাসীগণ বলদেবকে অনেক সৎকার করলেন। তারপরে সকলেই ওই কৃষ্ণ কথাই জিজ্ঞাসা করলেন, সমস্ত সখীরা বলদেবকে একান্তে পেয়ে কৃষ্ণ কথা বলছে, বলছেন, হে বলদেব, আমাদের কৃষ্ণ সে যে আমাদের বলে গেল আমি আবার আসব, সে তো আর এলো না, আমরা তো তার প্রতিপানে চেয়ে আছি মৃতপ্রায়। আমরা শরীরটা আছে বটে, কিন্তু আমরা মৃত অবস্থায় রয়েছি। যেমন মৃত ব্যক্তি যেমন থাকে সেই রকমই কৃষ্ণকে ছেড়ে আমরা নিজেদের কখনো শান্তি অনুভব করতে পারি না। তবে ওই তব কথা মৃতম তপ্ত জীবনম, সেই তোমার কৃষ্ণের কথা চিন্তন করেই আমরা জীবন ধারণ করে আছি, আর তার কথা চিন্তা করেই তার কথা আমরা একে অপরের সখীদের মধ্যে বিভাগ করে বলে মনের শান্তি মনের যাতনাকে দূরীভূত করি সেই কৃষ্ণ কথা শুনে। এক সখী বক্রভাবে বললেন, ওই কৃষ্ণ ও যেমন দেখতে কালো ছিল তার ভেতরটাও সেই রকম কালো। আরেক সখী বলছে, ওই কৃষ্ণ সে আমাদের কি করে মনে রাখবে, সে সেখানে রাজ মহিষীদের সঙ্গে বিরাজমান, তাদের কত ঠাঁটবাট তাদের কত কায়দা কৌশল, তারা হচ্ছে সব রাজাদের কন্যা, তাদের সঙ্গে বিবাহ হয়েছে, সে কি আমাদের মনে রাখবে। আরেক সখী কোমরে হাত দিয়ে বক্রভাবে বলরামের দিকে তাকিয়ে বলছেন, হে বলদেব, ওই কৃষ্ণ আমাদের কেন মনে রাখবে, আমরা হলাম কোথায় গোয়ালিনী মূর্খা, কিছু জানি না কোনো কিছু বুঝি না, আর কোথায় সে রাজ রানীদের সঙ্গে রয়েছে, আমাদের কথা তো ভুলেই যাবে। কোনো গোপী বলছে, ওই কৃষ্ণের কথা ছাড়ো, তাকে যে আমরা দেখতে পাবো এই আশা ছাড়ো, আমরা তার ওই রূপ লীলা গুণের কথা চিন্তন করে আমরা প্রাণ ধারণ করে আছি, ভালোই আছি, আবার যদি এসে এক ঝলক দেখা দিয়ে আবার বলবে আমি আসব, তাহলে তো আমরা একেবারেই মারা যাব। দরকার নেই, আমরা ওই কৃষ্ণকে চাই না, আমাদের কোনো প্রয়োজনই নেই। এবারে এইভাবে বললে ঠিক সে সময় বলদেব বললেন, না না, তোমাদের ভুল ধারণা, তোমরা যে তাদের কথা বলছো না সেটাই ঠিক, দেখো তিনিও তোমাদের রাসের সময় বলেছিলেন ন তথা সন্নিকর্ষেন, তার নিজের কাছে থাকলে এত ভক্তি হয় না, অতএব তোমরা দূর থেকেই সেই কৃষ্ণের রূপ কৃষ্ণের লীলা কৃষ্ণ কৃষ্ণের মাধুর্যের কথা চিন্তন করো আর একে অপরকে বলো। এইভাবে বলদেব এবার সখীদের সঙ্গে এই ব্রজমণ্ডলে এসে রাসও করেছিলেন। একবার রাস করতে করতে সখীগণে পরিবৃত হয়ে এসেছেন তো সেই মানে চৈত্র মাসে আর বৈশাখ মাস, এই দুই মাস ব্রজে ছিলেন। চৈত্র বৈশাখ মাস ব্রজে গরমকাল, রাস করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে বলরাম বলছেন, হে সখীগণ চলো আমরা একটু যমুনায় স্নান করি। সে সময় সখীরা বলছে যে হে বলদেব, এখান থেকে তো যমুনা অনেক দূরে। বলছেন কেন? যমুনা এখানে এসে আমাদের স্নান করাবে। বলছেন তাহলে তো খুব ভালো হয়, আমরা তাহলে জল ক্রীড়া করব। বলদেব বলছেন, এ যমুনে এদিকে এসো। এবারে যমুনা দেবী বলছে মনে মনে যে ও এখানে এসো বললেই আমি এসে হাজির হব। এইভাবে যদি আমি সকলের ঘরে ঘরে গিয়ে সকলকে স্নান করানো আরম্ভ করাই তাহলে তো আমার ষষ্ঠী পুজো হবে, আমার দ্বারা ওসব হবে না। বলদেব তো বুঝতে পেরেছেন যে যমুনা দেবী প্রকট হয়নি মানে আমাকে অবমাননা করছে। তিনি তখন বলছেন, পাপে তম মাম অবজ্ঞায়ো জন্যাসি মায়াহুতা নেশে তম নাঙ্গলাগ্রেণ শতদা কামচারিণী। ওহে দুষ্টা, তোমার এত বড় সাহস যে তুমি আমার কথাকে অবমাননা করো? তুমি আমার শক্তি, আমার বল, আমার পরাক্রম জানো না। নেশ্বেতম নাঙ্গলাগ্রেণ, তিনি কি করলেন, নাঙ্গলটা পুঁতে দিয়ে বলছেন, এই নাঙ্গল পুঁতে এই হলের সঙ্গে আমি তোমাকে কি করব, শতধা কামচারিণী, তোমাকে আমি শত শত ভাগে বিভক্ত করে দেব। যখন নাঙ্গল পুঁতে দিয়েছেন, যমুনা দেবী চিন্তা করছেন এ তো আরেক সর্বনাশ হলো, এই বলদেব একেই ভীষণ ক্রোধী, আবার এই নাঙ্গল বের করলে তার আবার তখন মাথা ঠিক থাকে না। তখন না যমুনা দেবী তিনি কি বলছেন, ছুটতে ছুটতে এসে বলদেবের চরণে পতিত হয়ে বলছেন, রাম রাম মহাবাহ ন জানে তব বিক্রমম। হে প্রভু, আমি আপনার বিক্রমকে মানে বিস্মৃতি হয়ে গেছিলাম, আপনার প্রভাব, আপনার সব কিছু আমি ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। দেখতে দেখতে সেখানে যমুনা মাইয়া প্রকট হলেন। বল যমুনা মাইয়া কি যায়। সুকমুনি বলছেন যে হে পরীক্ষিত, দেখবে ওই শ্রীধাম বৃন্দাবনে এখনো যমুনা চতুর্দিক দিয়ে বয়ে চলেছে সেই বলরামের প্রভাব। এবারে সেই যমুনা পেয়ে শীতল অমৃত তুল্য জল প্রাপ্ত হয়ে বলরাম সখীগণের সঙ্গে সেখানে বিভিন্ন প্রকার জলক্রীড়া আদি করে ব্রজে বহুদিন ছিলেন, মানে দু মাস, চৈত্র আর বৈশাখ মাস। এবারে অপরদিকে দ্বারকাতে কি হয়েছে হে পরীক্ষিত, সে কথাও তুমি শোনো। এই নাঙ্গলধারী বলদেব তিনি যখন ব্রজে এলেন, সমস্ত দুষ্ট রাজন্যবর্গেরা জানতে পারল যে ওই নাঙ্গলধারী এখন ব্রজে গিয়েছে। এখন সুযোগ, ওই কৃষ্ণের অত শক্তি টক্তি নেই, ওই বলদেব সে বড় ভয়ঙ্কর, তার যে ওই হল আছে নাঙ্গল সেটা বাঁদরের লেজের মতন, আবার বড় হয় হনুমানের লেজের মতন। অতএব সেই সব থেকে পরাক্রমশালী, এখন কি করা যাবে? সমস্ত দুষ্ট রাজন্যবর্গেরা মিলে কি করেছে, মানে যে পৌণ্ড্রক বাসুদেব ছিল, সেই পৌণ্ড্রক বাসুদেব সে আবার করুষ দেশের মূঢ় রাজা, একবারে মূর্খ, তাকে যেমন লোকে বলে ও মনে করে এটাই ঠিক। তা সেই সময় কাশীরাজ আদি ছিল, কাশীরাজ আদি তারা বলল যে দেখো, এখন তো ওই নাঙ্গলধারী নেই, এখন কৃষ্ণ একলা আছে। দেখো সে এমন ব্যক্তি যে সব ওই জরাসন্ধের ভয়ে সে সমুদ্র গর্ভের মধ্যে এসে স্থান নিয়েছে, দুর্গ তৈরি করেছে। অতএব সে রাজাও নয়, কিছুও নয়, লোকে তাকে পূজা উপহার দেয় কেন জানো তো? ওই চারটি হাত বোধহয় হয়েছিল, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সে সকলের থেকে মানে ভণ্ডামি করে করে কি করে জানো, সকলের পূজা উপহার আদি নিয়ে থাকে। কাশীরাজ পৌণ্ড্রককে বলছে যে দেখ পৌণ্ড্রক, এরা আবার বন্ধু বন্ধু, শয়তানে শয়তানে বন্ধুত্ব থাকে কিন্তু। বলছেন কি করব বলো? বলছেন তুই এক কাজ কর, তুই বরঞ্চ বাসুদেব সাজ। বলছেন বাসুদেব সাজলে আরো দুটো হাতের তো দরকার। বলছে ও লাগিয়ে দেবো আমি, শঙ্খ চক্র গদা পদ্ম হলেই তোর, আর একটা গরুর বানিয়েছে ভালো কারিগর দিয়ে। বলছেন তাহলে হলে অসুবিধা নেই তো? বলছেন না না, কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুই বাসুদেব সাজ, তুই হলি পৌন্ড্রক বাসুদেব, আর আমি হলাম তোর পূজারী। যা কিছু মাল পানি আসবে দুজনে ফিফটি ফিফটি করে নিয়ে নেব, আর দেখা দেখ করে নিয়ে নেব। বলছেন এখন কি করব, এখন কি করব? বলছেন এখন ওই কৃষ্ণ একলা রয়েছে, ও শক্তিশালী নয়, আরে বাঁশি বাজিয়ে বনে বনে বনবাসীর ন্যায় জীবনযাত্রা করতো, কিসের ভগবান? কিছু না, কিছু মূর্খদের মানে আকর্ষিত করে এই রকমভাবে সে ভালো ভালো মাল পানি সব নিয়ে নেয়। এখন ওই কৃষ্ণ ছাড়ো, এখন তুমি কৃষ্ণ হলে আর আমরা সব ভক্ত তৈরি করব, করে তাদের সব ভালো ভালো দেওয়া জিনিসপত্রগুলো নিয়ে নেব, তুমি অর্ধেক নিবে আর আমাকে অর্ধেক দেবে। বলছেন ঠিক আছে, এখন কি করা যাবে? বলছেন এখন ওই কৃষ্ণকে এক ধমকি দিয়ে পত্র লিখে দূত প্রেরণ কর। এক দূত প্রেরণ করলেন, দ্বারকাতে সুধর্মা সভায় কৃষ্ণ আদেশে সেই দূতকে পেশ করা হল। ঠিক সে সময় কৃষ্ণ বলছেন যে তোমার বক্তব্য শোনাও। উদ্ধব মহারাজ রয়েছেন, তিনি মন্ত্রী, তিনি বললেন হে দূত তুমি তোমার বক্তব্যকে বলো। সেই দূত বলছেন যে প্রভু আমার রাজা বাসুদেব পৌন্ড্রক, তখন তারা বলছে বাসুদেব আবার কোথায় পেল, বাসুদেব তো সেখানেই রয়েছে। আচ্ছা ঠিক আছে বলো। তিনি এসেছেন, এসে বলছেন আমাকে পৌন্ড্রক বাসুদেব প্রেরণ করেছেন আপনাকে এক চেতাবনী দেওয়ার জন্য, এক সূচনা দেওয়ার জন্য। কি সূচনা ভাই? বলছে সূচনা হচ্ছে এই যে সেই পৌন্ড্রক নামক যে রাজা সেই হচ্ছে আসল বাসুদেব, আসল বিষ্ণু, আসল কৃষ্ণ, আপনি হচ্ছেন নকল। আপনি সমস্ত রাজাদের ভয়ে এই সমুদ্র গর্ভ মধ্যে এসে লুকিয়ে আছেন, যা বেদবিহিত নয়। তাই আপনাকে তিনি সূচনা দিয়েছেন যদি আপনি বাঁচতে চান তাহলে এই নগর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যান, আর তা না হলে আপনি আমাদের বাসুদেবের শরণাপন্ন হন। এবারে সুধর্ম সভায় এই কথা শুনে সকলে তো একেবারে হো হো করে হেসে উঠ। বলছেন ঠিক আছে দূত তুমি বস। এবারে জরাসন্ধের কারাগৃহে 20,800 রাজন্যবর্গ তারা কারারুদ্ধ ছিলেন, 20,800। আর 200 রাজন্যবর্গ হলে মানে 21,000 হয়ে যেত, 21,000 হলে সে এক সিদ্ধান্ত নিয়েছিল কি যে মহাদেবের যজ্ঞ করে সেখানে বলি দেবে। 21,000 রাজা তারা গোপনে দূত প্রেরণ করেছেন কৃষ্ণের নিকটে। এসে সমস্ত বৃত্তান্ত দূত বললেন যে সমস্ত রাজন্যবর্গ আপনার দর্শন করতে একান্ত উৎসাহী। হে প্রভু, হে ভগবান, হে দ্বারকাধীশ, সমস্ত রাজন্যবর্গ বহু কাল ধরে তারা সেই এক গোফা বিশিষ্ট কারাগার তার মধ্যে পুরে রেখেছে জঙ্গলি জন্তু জানোয়ারের মতন। তাদের ঠিক মতো খেতেও দেয় না, তাদের শত্রু মানে চুল দাড়ি গোপ একেবারে বড় বড় হয়ে গেছে, সে সমস্তরও ব্যবস্থা সেখানে নেই। তারা ভীষণভাবে দুঃখী, তাই প্রভু তারা গোপনে আপনাকে প্রেরণ করেছেন, আপনার চরণে এই আরতি জানিয়েছেন যে হে ভগবান আপনি আমাদের একমাত্র রক্ষক, আমরা আপনার একান্ত অনন্য ভক্ত সব, আপনি কৃপা করে আমাদের একটি ব্যবস্থা করুন। বলছেন ঠিক আছে আপনি অবশ্য। অকস্মাৎ দেবর্ষি নারদ এলেন। দেবর্ষি নারদ যখন এলেন, দেবর্ষি নারদ তো কিছু বলার জন্যই আসেন, তা না হলে আসেন না। ভগবান তাকে পূজনাদি করানোর পরে সুন্দর আসন প্রদান করলেন, সুধর্মা সভার তো আসনের অভাব নেই। সেই সুধর্মা সভার বৈশিষ্ট্য হচ্ছে কি যে সেখানে দেখা যাচ্ছে পাঁচজন বসে আছেন, তাহলে পাঁচটি সিংহাসন, একটি খালি আছে, ছটা থাকবে। এবারে সেখানে যদি 10,000 লোক গিয়ে উপস্থিত হন তাহলে সেখানে 10,001টি সঙ্গে সঙ্গে একটা আসন বেশি হয়ে যাবে। মানে সেখানে যদি কোটি কোটি লোক হয় তথাপি একটা আসন বেড়ে যাবে। এটা হচ্ছে সুধর্মা সভার বৈশিষ্ট্য। দেবর্ষী নারদকে সুন্দর সিংহাসন প্রদান করলেন। ভগবান বললেন যে আপনি তো হচ্ছেন দেবলোকের দূত, সমস্ত খবরাখবর আপনি বহন করে থাকেন, তা হে মহাত্মন আপনি আপনার কথা বলুন। দেবর্ষী নারদ হাত জোড় করে উঠে দাঁড়িয়ে বললেন, হে সভাসদ বৃন্দ তথা উগ্রসেন মহারাজ এবং সর্ব অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আমি প্রণাম করে আমার দৌতের যে কার্য তা আমি বর্ণন করছি। কি বলছেন? হে ভগবান, আপনার পিতৃত ভাই সম্রাট যুধিষ্ঠির তিনি রাজসূয় যজ্ঞ করতে চান, তাই আপনাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আর সেই সঙ্গে আমন্ত্রণের কারণ হচ্ছে এটাই যে আপনার সঙ্গে তিনি সলা পরামর্শ করতে চান, কিভাবে করা যেতে পারে। তিনি তখন সম্রাট হন, যুধিষ্ঠির মহারাজ তখন সম্রাট হন, সম্রাট বললে ভুল হবে। অতএব তিনি আপনার সঙ্গে পরামর্শ করতে চান, সেই জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। উদ্ধবজি মহারাজ ভগবানের দিকে হাত জোড় করে বললেন, প্রভু প্রথমে এই রাজসূয় যজ্ঞ করতে হলে একচ্ছত্রপতি হতে হয়, সম্রাট হতে হয়। এখন সমস্ত দুষ্টগণ সেই জরাসন্ধের সঙ্গে মিলে আছে, আর সেই জরাসন্ধ 20,800 রাজন্যবর্গকে বন্দী করে রেখেছে। সর্বপ্রথম তাদের মুক্তি দেওয়ার প্রয়োজন আছে। ভগবান ইশারা করলেন, হ্যাঁ ঠিক। দেবর্ষী নারদকে বললেন, দেখো এখন আমাদের তিনজন দূত, একজন হচ্ছেন পৌণ্ডরক বাসুদেবের দূত, একজন রাজন্যবর্গের দূত, আর একজন আপনি হচ্ছেন আমাদের পিস্তুত ভ্রাতা, আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের দূত। দেবর্ষী নারদকে বললেন যে আপনি বলুন, এখন আমি রাজন্যবর্গদের উদ্ধার করব না যুধিষ্ঠির মহারাজের সেগুলো সম্পাদন করব। নারদজি যে কথা বলেছিলেন সেটা সকলে মেনে নিতে পারেনি। নারদজি বলেছিলেন যে সর্বপ্রথম আপনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞ করুন। দেবর্ষী নারদ কিন্তু কোথাও কখনো অসংযুক্তি কথা কোথাও বলেছেন বলে মনে হয় না, কিন্তু এই সভাতে প্রভুর ইচ্ছা তিনি যখন এই কথা বললেন আমার মনে হয় উদ্ধবের মহিমাকে বর্ধন করার জন্য এই কথা বলেছে, সিদ্ধান্ত এটাই। সমস্ত যাদবগণ তারা বললেন, না না দেবর্ষী নারদকে আমরা কোটি কোটি প্রণাম করি কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারব। ভগবান বললেন, ঠিক আছে উদ্ধবজি, উদ্ধব তুমি কি বল। দেবর্ষী নারদ তিনি বসলেন, তিনি আবার উঠে দাঁড়িয়ে বললেন যে প্রভু আমার মতে রাজন্যবর্গকে উদ্ধার প্রথমে না করে, দেবর্ষী পাদের দিকে হাত জোড় করে বলছে যে রাজন্যবর্গকে আগে উদ্ধার না করে আগে সর্বপ্রথম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের নিকটে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পরে তারপরে আপনি এক কাজ করুন, তাকে মারতে হলে অন্য কারো দ্বারা সম্ভব নয়, কারণ ওই জরাসন্ধের মধ্যে 10,000 হাতির বল সন্নিবেষ্টিত এবং কুন্তিপুত্র সেই যে ভীমসেন সে তাকে যদি কিছু করতে পারে তা আপনার যুক্তি দ্বারা, এছাড়া অন্য কিছু করা সম্ভব নয়। আর এই যে পৌণ্ডরক বাসুদেবের দুদেশেতে তাকে আপনার বলা উচিত যে আপনি কালকে তার পূজা করার জন্য সেখানে যান, পূজা মানে তো বুঝতেই পারছেন। এবারে পৌণ্ডরক বাসুদেবের দূতকে বললেন, ঠিক আছে আমরা কালকে সব পূজা সামগ্রী নিয়ে আসছি, ওই বাসুদেবের পূজা করব, তুমি যাও। সে চলে গিয়ে কি বলছে পৌণ্ডরককে বললেন, আপনি তো বললেন ধমকি দেখালে সে ভয়ে পালিয়ে যাবে, কালকে আপনার পূজা করতে আসছেন। তখন কাশীরাজকে পৌণ্ডরক বলছে, আরে তুই যে বললি ভয় দেখালে পালিয়ে যাবে, এখন আমাকে পূজা করার জন্য এখানে আসছে, বুঝতে পারছিস তো কি পূজা করবে। আর এখন সে আমার কাছে আসছে, আমি কোথায় পালাবো রে? বলছেন, আরে ভগবান হতে গেলে কিছু রিস্ক, কিছু মানে খতরা তো উঠাতে হয়, সেগুলো তো নিতেই হয়, একটু ধৈর্য ধরো। এবারে নারদও সে কথা মেনে নিলেন যে ঠিক আছে, উদ্ধবজি যে কথা বলেছেন এটা অতি ধ্রুব সত্য কথা এবং যুক্তিযুক্ত। নারদজি চলে গেলেন আর রাজন্যবর্গের দূতকে বললেন যে হে দূত, তুমি রাজন্যবর্গকে গিয়ে বলো আমি তাদের যথাসময়ে মুক্তি প্রদান করব। দূতের মুখ থেকে এই কথা শ্রবণ করে রাজন্যবর্গেরা বন্দিগৃহে প্রভুর তব স্তুতি করে বললেন, তাহলে আমরা অতি অবশ্যই এখান থেকে নিষ্কৃতি পেয়েই যাব। এবারে ভগবান চললেন কি, একক সৈনিক সেনা সঙ্গে করে নিয়ে সেই তন্ড্রাক বাসুদেবের রাজ্য ঘিরে ধরলেন। একে অপরের মধ্যে যুদ্ধ চলছে, কাশীরাজ 3 অক্ষৌহিণী সেনা দিলেন তার মিত্র হিসাবে, যুদ্ধ চলছে। সাত্যকী আদি মহা দুর্মদ যাদবগণ তারা তো তাদের একেবারে পিষে দিচ্ছে। এবারে ভগবান গেলেন পৌণ্ড্রক বাসুদেবের নিকটে, বলছেন দেখি তো, সে তো বাসুদেব সেজেছে, দেখি কি করছে। এর মধ্যে দূর থেকে কাশীরাজ বলছে, টিকাকারগণের অভিপ্রায় মূলের মধ্যে বলেননি এত বিস্তারিতভাবে, কাশীরাজ বলছে যে আরে তোর পাশে হাতের পাশে যে সুইচটা আছে, খটকা বলা হয় যাতে এমনি সাধারণ শব্দে, ওটাকে চাপ। এবার ওটাকে যখন চেপেছে, গরুর একটা কিভাবে বানিয়েছে ভগবান জানে, সেটা আবার উড়তে লেগেছে। প্রভু দেখে খুব খুশি হচ্ছেন আর খুব হাসছেন, বলছেন বাহ, আমার গরুর পাখিও তৈরি করে ফেলেছে এরা। প্রভু হাসছেন খুব, এসে একটু গম্ভীর হয়ে গেল। তারপরে আরেকটা সুইচ যখন চাপিয়ে মানে চেপেছেন, দেখতে দেখতে সিঁড়ির মতন সেই সুদর্শন চক্র বানানো আছে, সেটা ঘুরছে। আবার দুই হাতে রয়েছে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে বাসুদেব তো দাঁড়িয়ে আছে। প্রভু খুব খুশি হচ্ছে, বলছেন দেখো কিছুই হোক আমার রূপের চিন্তা তো খুব ভালো করেই করেছে, আমার রূপের চিন্তন তো করতে হয়েছে। দেখতে দেখতে প্রভু কি করলেন, এদিকে তো যুদ্ধ অনেক চলেছে, আমরা সারাংশ দিয়ে যাচ্ছি, প্রভু কি করলেন, তিনি সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। এবং বধ যখন করতে যাচ্ছেন, প্রভু বলছেন ঠিক আছে, তুমি আমার রূপের জন্য অনেক চিন্তা করেছ, তাই তুমি আমার সারূপ্য গতি প্রাপ্ত হয়ে আমার বৈকুণ্ঠেই থাকবে, বলে সুদর্শন চক্র দিয়ে তাকে নিঃশেষ করে ফেললেন। সেই সঙ্গে এই দুষ্ট কাশীরাজকে বধ করলেন। কাশীরাজের মস্তক গিয়ে পড়ল কাশীতে, তার আবার সুদক্ষিণ নামে এক পুত্র ছিল, সে আবার বড় যোদ্ধা, সমস্ত ব্রাহ্মণগণের দ্বারা শক্তি প্রাপ্ত হয়েছে। মহেশ্বর ভগবান তার আবার মানে বিশেষ সম্পর্ক ছিল। মহাদেব ভগবান বললেন, তোমরা ওই ব্রাহ্মণের দ্বারা যজ্ঞ করিয়ে কৃত্বা উৎপন্ন করো, সেটাকে কি বলা হয়েছে, সেটাকে বলা হয়েছে মানে সেই যে অগ্নির নাম, সেটা হচ্ছে মাহেশ্বরী কৃত্বা। মাহেশ্বরী কৃত্বা ব্রাহ্মণগণের দ্বারা উৎপন্ন করিয়ে তিনি দ্বারকার দিকে প্রেরণ করলেন। দ্বারকাকে সেই অগ্নি এত বিশাল যেন এই ত্রিভুবনকে জ্বালিয়ে নিঃশেষ করে দেবে। এবারে সেই অগ্নিকে দেখে দ্বারকাবাসী সকলে ভয়ভীত হলেন। ভয়ভীত হলে সে সময় রুক্মিণী দেবীর সঙ্গে ভগবান পাশা ক্রীড়া করছে, সকলে এসে হাত জোড় করে বললেন, প্রভু প্রভু রক্ষা করুন, দ্বারকাপুরী এখনই নিঃশেষ হয়ে যাবে। এবারে প্রভু বহির্গমন করলেন, বাইরে এসে তিনি বললেন, চিন্তা নেই হে যাদবগণ, আমি তোমাদের রক্ষা করব। ভগবান সুদর্শন চক্র দিয়ে প্রথমে ওই কৃত্বাকে মানে তার তেজ নষ্ট করে দিলেন, বিধ্বংস করে দিলেন, আর বাকি যতটুকু অংশ ছিল তাকে আদেশ করলেন, যাও তুমি ওই সুদক্ষিণকে পুড়িয়ে মেরে ফেলো, আর সেই সঙ্গে কাশীকে বিধ্বংস করো। দেখুন, যে যেমন গরিত কর্ম করে সেই কর্ম দ্বারাই তার মৃত্যু হয়। এখানে সিদ্ধান্ত বলছেন টিকাকারগণ, এই সুদক্ষিণের অগ্নিতে সুদক্ষিণ নিজেও মারা গেল আর কাশীকে বিধ্বংস করলো ভগবানের এই সুদর্শন চক্র সঙ্গে গিয়েছে। এই সুদর্শন চক্র গিয়ে কাশীকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিলেন। টিকাকারগণ বলছেন, সুদর্শন চক্র তো শুধু কাটে, বলছে না না, সুদর্শন চক্র কোটি কোটি সূর্যের তেজ তার মধ্যে আছে, তেজ মানে কি অগ্নি। যখন মহাপ্রলয় হয়ে যায় তখন কিন্তু সূর্য নক্ষত্র গ্রহ তারকা আদি কিছুই থাকে না, এই ভগবানের সুদর্শন চক্র এত জাজ্জল্যমান যে শশাগরা পৃথিবীকে শশাগরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওই সুদর্শন চক্র আলো দেয়, তার মধ্যে তার আগুন তার মধ্যে আছে। এই সুদর্শন চক্র দেখতে দেখতে কাশীতে যে সমস্ত বিশাল বিশাল প্রাসাদ আদি ছিল তা একবারে বিধ্বংস করে দিয়ে আবার ভগবানের কাছে ফিরে এল। এবারে এইভাবে প্রভু লীলা করে চলেছেন। এবার অপরদিকে তিনি বলছেন যে প্রভু আপনি তো কৃষ্ণের পরাক্রম অনেক বললেন। পরীক্ষিত মহারাজ বলছেন মাঝে মাঝে দাউজির প্রসঙ্গও বলুন, সেই দাউ ভাইয়াও তো বিশাল বলশালী ছিল। বলছেন দেখো দেবীত নামক এক বানর ছিল, সে ত্রেতা যুগের, সে আবার এই যে ভৌমাসুর সেই ভৌমাসুরের সখা, সে মানে 10,000 হাতির বল ছিল। সে যখন জানল তার সখা ওই ভৌমাসুরের মৃত্যু হয়েছে তাতে ক্রোধিত হয়ে সে কি করলো জানো তো, ওই কৃষ্ণের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ইতস্তত ভ্রমণরত হল। এবারে বলদেব সমস্ত সখীগণে পরিবৃত হয়ে পর্বতের মধ্যে তিনি ক্রীড়া করছিলেন। তিনি বলদেব বারুণী কলস নিয়ে সে পান করছিলেন বারুণী মদ্য। এবারে এই দেবীত বানর গিয়ে সব সখীদের সম্মুখে কি করছে, গাছগুলোকে ঝাঁকি দিচ্ছে, নাড়াচ্ছে, হাসি মজা করছে। এবার সমস্ত সখীরাও তার সঙ্গে হাসি মজা করছে। বানর যেমন দাঁত দেখালে দাঁত দেখায়, কিন্তু এ তো জ্ঞানপাপী বানর, সে করতে করতে একটু বিশেষ করে ফেলল। প্রথমে গিয়ে সে কি করলো, বলরাম যে সেই বারুণীমদ্য যে কলস ছিল সেটাকে সে গুঁড়িয়ে দিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। তাও বলরাম কিছু বললেন না। তারপরে সে সখীদের সঙ্গে এই চোখের আকার ইঙ্গিত করছেন, তারপরে দেখতে দেখতে তাদেরকে স্পর্শ করছে, তাদের শাড়ি ধরে টানাটানি করছে। বলদেবের এবার রাগ হয়েছে। বলদেব তার উপরে হে পরীক্ষিত এমনভাবে আক্রমণ করতে গেলেন যে প্রথমে দেবী বানর এসে সেই আক্রমণের পরিবর্তে বলদেবের বক্ষে দুই হাত দিয়ে বেশ ভালো করে প্রহার করলেন। বলদেব তার মস্তকে বেশ ভালো করে দিলেন এক কিল। বলরামের এক কিল মানেই অনেক, শক্তিশালীদের এক কিল যথেষ্ট। এক কিল খেয়ে সে খানিক দূর পড়ে গিয়ে বিশাল এক, সেটা ছিল শালবনে পরিপূর্ণ, একটি শাল বৃক্ষ তুলে তার পাতাগুলো ছোট ছোট প্রশাখাগুলোকে ভেঙে চুরে দিয়ে বিশাল শাল দিয়ে বলরামকে মারতে আস। বলরামকে প্রহার করতে গেলে বলরাম সেটাকে চূর্ণ বিচূর্ণ করে শত শত টুকরো করে দিলেন শাল বৃক্ষকে। হে পরীক্ষিত তারপরে এবারে তো বলরামও শাল বৃক্ষ তুলছেন আর সেও শাল বৃক্ষ তুলছে, শাল বৃক্ষ তুলতে তুলতে শালবন একেবারে সাদা মাঠ হয়ে গেছে, একেবারে যেমন কন্দুক ক্রীড়া করার জন্য মাঠ হয় সেই রকম হয়ে গেছে, সেখানে শাল বৃক্ষ আর একটাও নেই। এবারে এই দেবীর বানর সে ভয়ঙ্কর শক্তিশালী, সে তখন পাহাড় পর্বত তুলে বলরামের উপরে ফেলছে। এবারে বলরাম অন্তিম সময়ে ক্রোধিত হয়ে এমনভাবে হল বের করে তাকে মারার জন্য চেষ্টা করলেন, তারপরে তিনি এমনভাবে মুষ্টাঘাত করলেন যে সেখানেই সে উবুড় হয়ে পড়ে মারা গেল, তার প্রাণ পাখি বেরিয়ে চলে। বলছেন জানো তো একবার দুর্যোধনের কন্যা লক্ষ্মণা, সেই লক্ষ্মণাকে শাম্ব একবার হরণ করে নিয়ে পালিয়ে আসছে। এবারে শাম্ব জাম্ববতী নন্দন শাম্ব সেও মহাপরাক্রমশালী, সেই শাম্ব সে কি করেছে মানে দেখতে দেখতে মানে তাদের সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করল। কর্ণ দুর্যোধন দুঃশাসন এরা সকলেই ছিল, কিন্তু কি আশ্চর্য, ছয়জন মহারথীর সঙ্গে সে একলাই যুদ্ধ করতে আরম্ভ করলো, অন্তিম সময়ে শাম্ব পরাজিত হল। বন্দি করে নিয়ে তাকে লক্ষ্মণাকে তো ছাড়িয়ে নিলেন আর তাকে কারাগৃহে রুদ্ধ করে রাখল। এই খবর দূতমুখে উগ্রসেন মহারাজ অবগত হলেন। উগ্রসেন মহারাজ অবগত হয়ে সাত্যকী আদি ভগবান শ্রীকৃষ্ণ আদি সকলেই ছিলেন, বললেন যাও তাদের উপযুক্ত শিক্ষা দাও। সে সময় বলদেব মাঝখানে এসে বললেন না না, যাদবগণ যদি তাদের মধ্যে গিয়ে যুদ্ধ করে ভয়ঙ্কর যুদ্ধ উৎপন্ন হবে। তিনি কৃষ্ণকে বললেন যে কানাই সে আমার শিষ্য, অতএব আমি এর সমস্যা মিটিয়ে দেবো, আপন জনেদের মধ্যে এইভাবে যুদ্ধ করা উচিত নয়। তিনি সাত্যকী আদির প্রধান প্রধান বীরদের সঙ্গে নিয়ে গেলেন, সঙ্গে উদ্ধবজি গেলেন, একটি উপবনে সুন্দর শিবির রচনা করে সেখানেই থাকার ব্যবস্থা হলো। এবারে উদ্ধবকে প্রেরণ করলেন। উদ্ধব পিতামহ ভীষ্মদেব, অন্ধ ধৃতরাষ্ট্র এবং অন্যান্য সকলের সঙ্গে মিলিত হয়ে সকলের যে স্বাভাবিক জাগতিক যে ব্যবহার নিয়ম তা প্রদর্শন করালেন একে অপরের প্রতি। এবারে মত ব্যক্ত করলেন যে দাউজি তিনি উপবনে অপেক্ষা করছেন, অতএব আপনারা কৃপা করে তার সঙ্গে সাক্ষাৎ করুন। তিনি গুরুজন, শক্তিশালী ভগবান, এটা সকলেই জানতেন। পিতামহ ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য এবং দুর্যোধন ধৃতরাষ্ট্র পর্যন্ত এসেছিলেন। সকলে এসে তার চরণ বন্দনা করলেন, আরতি আদি করলেন, বললেন প্রভু আপনার আগমনের কারণ। বলদেব বলছেন, হে দুর্যোধন, তুমি আমার সাম্বকে বন্দী করে রেখেছ। বলছেন, হ্যাঁ গুরুদেব, সে না আমার কন্যাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, হরণ করে নিয়ে যাচ্ছিল, তাই তাকে আমি বন্দী করে রেখেছি। বলছেন, তোমার লক্ষ্মণাকে তুমি কোথাও বিবাহ দেবে তো? বলছেন, তা তো দেবই। তা বলছেন, আমার সাম্ব খারাপ কি, তুমি সাম্বের সঙ্গে আমার তোমার লক্ষ্মণাকে বিবাহ দাও। এবারে তো দুর্যোধন সে তো কুরুর প্রকৃতির, এবার গুরু টুরু সব জ্ঞান, এখন যে সে গুরু, বলদেব যে গুরু, সে কথা ভুলে গেছে। বলছেন, ওহো, আজ দেখতে পাচ্ছি পায়ের জুতো মাথায় উঠছে। হ্যাঁ, আপনারা হলেন জুতো সমতুল্য, হলেন আপনি আমার গুরু, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছি মানে জুতোর জায়গায় না থেকে অন্য লোকের মাথায় উঠেছেন। এই কথা বলে বলদেবের সামনে আর কেউ টিকে থাকতে পারে? শুধু তাই নয়, ভাগবতের মূলের ভিতরে টিকা টিকা নয়, মূলের মধ্যে আরো বলছেন কি, আরে আপনি হলেন গোয়ালা বনবাসী, আপনাদের না কোনো জাতের ঠিক আছে, না কিছু আছে, না আপনারা ক্ষত্রিয়, না আপনারা রাজা, আর আপনি এমন আদেশ করছেন মনে হচ্ছে যেন আপনি রাজা অধিরাজ, এমন আপনার বলা উচিত নয়। আপনাদের বংশে যযাতির অভিশাপ আছে, রাজা যযাতি আপনাদের অভিসম্পদ প্রদান করে এক প্রকার অন্তজ জাতির মধ্যে ফেলে রেখেছে, আপনাদের বংশে কেউ রাজাও নয়, আপনি এমন কথা বলেন। এবার তো বলদেবের রাগ কে সামলায়? তিনি তো হল বের করলেন, নাঙ্গল, নাঙ্গল বের করে তিনি কি করলেন, উত্তর দিকে দক্ষিণ দিকে পুঁতে দিলেন, সেটাকে এই উত্তর দিকে প্রবাহী যে বিশাল গঙ্গা সেই গঙ্গায় ফেলে দেবে। তখনকার গঙ্গা আরো তেজ ছিল, এখন তো জায়গায় জায়গায় কালো প্রভাবে তিনিও স্থিমিত হয়ে এসেছেন, জায়গায় জায়গায় বাঁধের সৃষ্টি হয়েছে, এই গঙ্গার বিশাল খররব গঙ্গায় যখন ফেলে দিচ্ছেন, দক্ষিণ দিকে পুঁতে দিয়েছেন, আর সেই হস্তিনাপুরকে উত্তর দিকে গঙ্গা প্রবাহিতা সেদিকে কর্ষণ করে ফেলে দিতে চলেছেন। এবারে এই দৃশ্য দেখে সমস্ত রাজ্য একেবারে কেমন হচ্ছে, নৌকার মতো টলমল টলমল হচ্ছে। সে সময় সমস্ত গুরুজনেরা স্তবস্তুতি আরম্ভ করলেন, আর দুর্যোধন ছুটতে ছুটতে গিয়ে সাম্বকে আর তার পুত্রী লক্ষ্মণাকে নিয়ে আস নিয়ে এসে সামনে আগে রাখলেন। বলছেন, গুরুদেব গুরুদেব, আমার বলা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ভয়ের ঠেলায় ভয়ে ভক্তি। এবারে এই দুর্যোধন লক্ষ্মণাকে অত্যাধিক প্রীতি করতেন, নিজের কন্যা ভীষণ ভালোবাসত। এবারে বলদেব তো নাঙলটা তুলে নিলেন। সুকমণি বলছেন, হে পরীক্ষিত, তুমি দেখেছ কি তোমাদের ওই হস্তিনাপুর, তুমি তো তোমার হস্তিনাপুরের রাজা, তা তুমি দেখেছ, দেখবে উত্তর দক্ষিণ দিকটা উঁচু হয়ে আছে, সেটা গঙ্গা গর্তে যাওয়ার জন্য খানিকটা হেলে রয়েছে ওই বলদেবের প্রভাবে। বলছেন, হ্যাঁ তা তো ঠিক, এটা আমি জানতাম না, আপনার থেকে আমি এক মানে গোপন তত্ত্বও জানলাম। তারপরে কি হলো, সুকুমণিকে বললেন, সুখদেব গোস্বামী বাদ বলছেন, তারপরে লক্ষ্মণার সঙ্গে তিনি অনেক অনেক অযুত অযুত সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গাভী, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রথ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হস্তিয়াদি এবং সৈন্য সামন্ত 10,000 দাসী এবং স্বর্ণ বস্ত্র অলঙ্কার, এর তো কোনো ঠিকানা নেই, দিয়ে বলদেবকে সন্তুষ্ট করলেন। বলদেব সেগুলোকে নিয়ে এসে সাম্ব আর লক্ষ্মণাকে এনে পুনরায় এই দ্বারকা প্রদেশে সুন্দরভাবে বিবাহ কার্য সুসম্পন্ন করেছিলেন। সেই বলদেবও মহাপরাক্রমশালী মহাভয়ঙ্কর বলছেন, আচ্ছা আমার শুনে খুব ভালো লাগলো। বলছেন প্রভু একসঙ্গে দ্বারকা প্রদেশে ওই 16,108 মহিষীর সঙ্গে কিভাবে জীবনযাত্রা করতেন, তো শুনলে বড় আশ্চর্য মনে হয়। বলছেন আশ্চর্য, তুমি তো তুমি দেবর্ষি নারদ পর্যন্ত একবার চকিত হয়ে গেল। বলছেন সে আবার কেমন? বলছেন দেবর্ষি নারদ তিনি মাঝে মধ্যেই আসতেন এই দ্বারকায় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। একবার তিনি চিন্তা করছেন যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি অবতীর্ণ হলেন, হয়ে তিনি সেই মাতা সীতাকে অপহরণ করল সেই দুষ্ট রাজ রাবণ, তারপরে সেই সীতাকে উদ্ধার করতে করতে লীলা তো প্রায় মানে 75% হয়ে গেল। মাতা সীতাকে উদ্ধার করতে করতে 75 ভাগ তো ওই সীতা উদ্ধার কার্যেই লেগে গেল, শুধু এক সীতা দেবীকে উদ্ধার করতে, তার লীলাই সম্বরণ হয়ে গেল। আর এই প্রভু তিনি 16,108 বিবাহ করে আছেন কেমন? আর এই জগতেই তো আমি দেখেছি যে লোকে একটি বিবাহ করে তার তো অবস্থা খারাপ, মানে চোখ মুখ আর নাকের জল সবসময় বেরোচ্ছে, সেই টেনশনে টেনশন। আর প্রভু লীলা করেন কি করে? একটি বিবাহ করেই লোকের তো অবস্থা খারাপ, কিন্তু হলেন প্রভু, কিন্তু এত এত বিবাহ করে কেমনভাবে তিনি বৈবাহিক বা এই সাংসারিক জীবন অতিবাহিত করছেন আমাকে পরীক্ষা করতে। এবারে নারদ গিয়েছিলেন ওই দ্বারকায় পরীক্ষা করতে। তিনি প্রথমে গিয়ে দেখলেন রুক্মিণী কক্ষে প্রবেশ করলেন, তার পূর্বে দ্বারকার বর্ণনা দিয়েছেন, সে বলতে গেলে এক সপ্তাহ প্রয়োজন। দ্বারকা প্রদেশের অতি অদ্ভুত বৈচিত্র্য শিল্প নৈপুণ্য ইত্যাদি দর্শন করতে করতে তিনি আসলেন প্রথমে রুক্মিণী গৃহে। সেখানে ভগবান রুক্মিণী দেবীর সঙ্গে পাশা ক্রীড়া করছে। দেবর্ষি নারদকে তো একেবারে ভগবান সেই পর্যঙ্ক থেকে উঠে পালঙ্ক থেকে উঠে তিনি সেই কিরীট মুকুট সহ একেবারে পঞ্চাঙ্গে নারদকে প্রণাম করলেন, পদধৌত করালেন প্রভু নিজ হস্ত রুক্মিণী দেবীর সঙ্গে থেকে, এবং দেবর্ষি নারদের চরণধৌত জল প্রভু নিজ মস্তকে সিঞ্চন করেছে, রুক্মিণী দেবীও তাই করলেন। তারপরে প্রসাদের জন্য যে বলা তিনি অল্প পেলেন। তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে জাম্ববতীর কক্ষে প্রবেশ করলেন, সেখানে প্রভু মানে পালঙ্কে অর্ধশায়িতাবস্থা আর দেবী জাম্ববতী তাকে বিজন করছে, তাকে আবার পূজন করলেন, আবার সুন্দরভাবে প্রসাদ পাওয়ালেন। সেখান থেকে বেরিয়ে তিনি সত্যভামার কক্ষে প্রবেশ করে দেখছেন কি প্রভু বাল্যভোগ করছে, আ দেবর্ষি নারদ এসেছেন ভালো আনন্দ, তিনি আবার প্রসাদ পেলেন। এক ব্যক্তি কত জায়গায় আর পাবেন, দেখেন না কয়েক জায়গায় যাওয়ার পরে ভরে গেলে তখন এটাই বাকি থাকে। এবারে তিনি দেখলেন যে কি আশ্চর্য, একই জায়গায় প্রভু বিভিন্নভাবে লীলা করছে। এবারে সত্যভামার সেখান থেকে বেরিয়ে তিনি কালিন্দীর কক্ষে প্রবেশ করলেন, সেখানে প্রভু মানে সমস্ত হিসাব নিকাশ দেখছেন, আদর সৎকার আদি করলেন, প্রসাদ পাওয়ার জন্য বললেন কিন্তু পেট ফেটে যায় যায়। নারদজি বলছেন আমার একটু নিত্যকর্ম বাকি আছে, তিনি তো গেছেন পরীক্ষা করতে, তাই এখন আর প্রভু পাবো না, আমার একটু বাকি। বলছেন ও আচ্ছা ঠিক আছে। তারপরে কুশল বার্তা আদি জিজ্ঞাসা করার পরে সেখান থেকে মিত্রবৃন্দার কক্ষে প্রবেশ করলেন, প্রভু সেখানে কি করছেন? একটি সুন্দর দোলনার মধ্যে বসে, তিনি তো ব্রজের কৃষ্ণ ভাব তো রয়েছেই, ওই মানে দুলতে ভালো লাগে তাই দুলছে, তাকে আদর সৎকার আদি করলেন। করার পরে বলছেন কিছু পেতে না পেলে তো হবে না, আসন টাসন দিয়েছেন। বলছেন না 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 না, আমি আর পাবো না, এই পর্যন্ত হয়ে গেছে আর পাবেন কোথায়। এবারে সেখান থেকে সত্তার কক্ষে প্রবেশ করলেন, সেখানে ভগবান কি করছেন মানে সমস্ত সকলকে মানে কি কোন ব্রাহ্মণ আদিকে কোন মানে যজ কোন ঋত্বিকগণকে কি কি দিতে হবে সেই সমস্ত বস্ত্র অলঙ্কার সব দাস দাসীদের দিয়ে বের করাচ্ছে। এবারে সেখান থেকে মিত্রবৃন্দার পক্ষে প্রবেশ করলেন, সেখানে প্রভু আরেক লীলায় ব্যস্ত। তারপরে 16,108 তার মধ্যে আটজনের বর্ণনা তো করেছেন ভাগবতে, আর করতে পারেন। এবারে তারপরে বলছেন প্রভু কোথাও মানে অস্ত্র শিক্ষা করছেন, কোথাও কোথাও তিনি মানে যোগ ব্যায়াম করছেন শক্তি বর্ধনের জন্য, আবার কোথাও কোথাও তিনি সমস্ত মন্ত্রীদের নিয়ে মানে কোথায় জোরে যাচ্ছেন, আবার দেখছেন উদ্ধব এবং গুপ্ত সব মন্ত্রীদের সঙ্গে মিলিত হয়ে, গুপ্তচরদের সঙ্গে মিলিত হয়ে সুধর্ম সভায় তাদের গুপ্ত মন্ত্রণা চলছে, আবার কোথাও দেখছেন প্রভু একবারে ধ্যানস্থ হয়ে বসে আছেন, আবার কোথাও দেখছেন তিনি স্বহস্তে ব্রাহ্মণগণকে অনেক কিছু মানে দান করছেন, গাভী পয়স্বনী গাভী বৎস সহ আবার স্বর্ণ অলঙ্কার আদি বস্ত্রাদি দিচ্ছেন, আবার কোথাও দেখছেন কি প্রভু অশ্বপীঠপরি আরূঢ় হয়ে তিনি অভ্যাস করছেন, আবার কোথাও কোথাও নিজের কন্যাদের বিবাহের জন্য সকলে এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন, আবার কোথাও কোথাও নিজের কন্যাদের বিবাহ দিচ্ছেন, আবার কোথাও কোথাও বিবাহ হয়ে গেছে কন্যা এবং জামাতা বরযাত্রীদের বিদায় দিচ্ছেন। দেবশ্রী নারদ সেই সমস্ত অনন্ত লীলা দর্শন করতে করতে এবারে ওই ভুলক্রমে আবার রুক্মিণীর গৃহে চলে এসে, এখানে এই দ্বারকা প্রদেশে কতগুলি ভবন ছিল, 900,000 ভবন, ঘর নয় ভবন, মানে এক একটা বিশাল প্রাসাদ এই প্রকার 900,000 ছিল। এবারে ভুলক্রমে একই রকম দেখ, ভুলক্রমে এবারে ওই মাথা ব্যথা করছে নারদ, মাথা ঘুরছে, মাথা যখন ঘুরছে ওই ঘোরা অবস্থায় আবার রুক্মিণীর পক্ষে এসেছেন, তখন প্রভু ভোজন করছিলেন, আবার উঠে বলছেন আরে 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 দেবশ্রী নারদ আপনি এসেছেন আমাদের মতন গৃহীদের ঘরে, আসুন আসুন আপনি কখন এলেন। দেবশ্রী নারদ বলছে 1 বছর হয়ে গেছে দেবশ্রী নারদ শুধু ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যে, 1 বছর। দেবশ্রী নারদ বলছেন প্রভু আমি তো যাইনি, আসলাম কখন, আমি তো সেই তখন এসেছি এখন যাইনি তো, প্রভু আমার না আপনার লীলা দেখে মাথা ব্যথা করছে। এবারে ভগবান তার নিজে হস্ত করে পূজন আদি করে চরণ ধৌত করে নিজ মস্তকে ধারণ করেছিলেন, এখন প্রভু কি বলছেন তার পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে বলছেন বৎস মানে পুত্র আমার এই লীলা কেউ এর অন্ত পায় না, তোমার তো একটা মাথা, তুমি যার থেকে উৎপন্ন হয়েছ তোমার পিতা ব্রহ্মাজি তারও 4 মাথা বন বন করে ঘুরেছিল আর ব্যথা করেছিল, অতএব বৎস এ সমস্ত ছাড়ো আমার গুণগ্রাম কীর্তন করো, আমার গুণগ্রাম ভক্তদের মধ্যে বলো, এই সমস্ত পরীক্ষা করতে আর এসো না। বলছে না প্রভু অপরাধ হয়ে গেছে, বলছে না না অপরাধ না, সকলেরই ইচ্ছা হয়, তোমার পিতারও ইচ্ছা হয়েছিল, আমি ব্রজলীলা করছিলাম সে সময় আমার সব বৎস আর আমার সখাদের হরণ করেছিল, তারপরে তার আবার অপরাধ হলো, যাই হোক তুমি আমার প্রিয় ভক্ত অতএব আবার সম্বন্ধে পরীক্ষা আর করো না। বলছে না না প্রভু পরীক্ষা করতে গেলে তো মাথা আর ঠিক থাকছে না, বলছেন ঠিক আছে বৎস দাও। হে পরীক্ষিত, সেই প্রভু এমনভাবে লীলা করেছেন যে সকলের সঙ্গে পৃথক পৃথক রূপে সেই সাংসারিক যে সমস্ত ক্রিয়াকলাপ সকলের সঙ্গে পৃথক পৃথক হয়ে সেই ক্রিয়া সুসম্পন্ন করেছে। তারপরে কি হলো, ওই যে যুধিষ্ঠির মহারাজ মানে আমার পিতামহ খবর পাঠিয়েছিলেন রাজসূয় যজ্ঞের জন্য, বলছেন হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে ভগবান সর্বপ্রথম যুধিষ্ঠির মহারাজের সেখানে গেলেন, অষ্টপ্রধান মহিষীকে সঙ্গে করে নিয়ে এবং সাত্যকী আদি প্রধান প্রধান বীরগণকে সঙ্গে করে নিয়ে কিছু সৈন্য সামন্ত নিয়ে হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন, ইন্দ্রপ্রস্থে গিয়ে উপস্থিত হলেন। এবারে ইন্দ্রপ্রস্থে গিয়ে সেখানে কৃষ্ণকে প্রাপ্ত হয়ে পেয়ে সমস্ত পাণ্ডবগণ মানে ভীমসেন অর্জুন নকুল সহদেব তারা তো সীমা প্রান্তে গিয়ে অপেক্ষা করছিলেন, প্রভুকে নিয়ে আসলেন, প্রভুর যথাচিত সৎকার করলেন, দণ্ডবাদ প্রণাম আদি একে অপরের প্রতি আলিঙ্গন যার যে যেমন সম্বন্ধ তার সঙ্গে তদ অনুরূপ আচরণ করলেন। আচরণ করার পরে এবারে তিনি মাতা কুন্তীর কক্ষে প্রবেশ করলেন, সেখানে দেবী দ্রৌপদীও ছিল, তারা দুজনে একেবারে হন্তদন্ত হয়ে উঠলেন। এবারে মাতা কুন্তী নিজের পর্যঙ্কর মধ্যে কৃষ্ণকে নিয়ে পুত্র স্নেহে তাকে মানে পুত্র স্নেহ প্রদর্শন করালেন, আর মাতা কুন্তী তো একেবারে অনন্যা ভক্তি সম্পন্না, তিনি কৃষ্ণকে দেখলে আর ঠিক থাকতে পারেন, তিনি জানতেন যে ভগবান কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ ভগবান। তাই কুশল বার্তাদি জিজ্ঞাসা করলেন, পিতামাতার কথা মাতা কুন্তি জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, পিসিমা তুমি কেমন আছো তাই বল। বলছেন, দেখো আমি কেমন আছি না আছি এ তো সব তোমার উপরেই, তুমি কেমন আছো, তোমার রাজকর্মাদি কেমন চলছে, আর আর সকলে কেমন আছে তাই বল। ভগবান মাতা কুন্তিকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত বললেন। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, মিত্রবৃন্দা, সত্তা, অনুবৃন্দাদি সকলে যারা যারা গিয়েছিলেন, দেবী দ্রৌপদী তাদেরকে স্বাগতের ব্যবস্থা করলেন, সঙ্গে সঙ্গে তাদের মানে সুন্দর ব্যবস্থা দিলেন, সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন প্রকার বস্ত্র স্বর্ণভূষণ আদি প্রদান করলেন, কৃষ্ণের সঙ্গে কথাবার্তা হলো। এবারে এ তো গেল পারিবারিক মামলা, এবারে রাজনীতির দিকে আসা যাক। ভগবান গিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, তারপরে তাদের মধ্যে এবার রাজকার্য রাজ বিষয়ে আলোচনা আরম্ভ হল। ভগবান বলছেন, হে ধর্মাত্মন, আপনি আমাকে এখানে আহ্বান করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমি শুনেছি যে আপনি রাষ্ট্রীয় যজ্ঞ করতে চান। দেবর্ষিপাদ আমাকে সমস্ত বিষয় বর্ণনা করেছেন, এ তো অতি উত্তম কথা। এই রাষ্ট্রীয় যজ্ঞ তিনি কেন করতে চান? হরিশ্চন্দ্র মহারাজ ইন্দ্রের সঙ্গে এক আসনে বসতেন, তাই একবার তার পিতা পাণ্ডুর সঙ্গে দেখা হয়েছিল নারদ, মানে প্রসঙ্গক্রমে উঠেছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন নারদকে, যে আপনি তো সকলের সন্ধান পান, কিন্তু আমাদের পরম প্রতাপী পরম ধার্মিক পিতাশ্রী পাণ্ডু তিনি কেমন আছেন, তার সঙ্গে দেখা হয়েছিল কি? বলছেন, তুমি অতি সুন্দর কথা বলেছ, তার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে কি বলেছেন জানো? বলছেন, কি বলেছেন? বলছেন, দেখো মহারাজ হরিশ্চন্দ্র তিনি একই সঙ্গে দেবরাজের সিংহাসনে আরূঢ় হন, তিনি রাষ্ট্রীয় যজ্ঞাদি করেছিলেন সেই কারণে। আমি জানি আমার পুত্র পঞ্চ তারা প্রত্যেকেই মহাপরাক্রমী বলশালী, আমি চাই যে আমার পুত্র যুধিষ্ঠির একটি মানে রাষ্ট্রীয় যজ্ঞ করুক, তাহলে আমি দেবরাজের কাছে অনেক সম্মানের পাত্র হব। এই অভিপ্রায় নিয়ে এই কারণ অবগত হয়ে তিনি রাষ্ট্রীয় যজ্ঞ লেগেছেন, পিতার তৃপ্তির জন্য, পিতৃগণের তৃপ্তার্থ। ভগবান বললেন, আমি সবকিছুই দেবশ্রী নারদের থেকে অবগত হয়েছি, কিন্তু এখন আপনি কি করতে চান? যুধিষ্ঠির বললেন, হে কেশব, এ কথা তুমি উল্টে কেন বলছো? আমি তো তোমাকে এখানে দেখেছি যে আমি তোমার থেকে পরামর্শ নেব, আমার থেকে তোমার জ্ঞান অগাধ, এবং তুমি এমন সুন্দর উপদেশ দাও যে তার উপরে আর কোনো উপদেশ হতেই পারে না, বরঞ্চ তুমি বলো আমার কি করণীয়। আমি আমার পিতার ইচ্ছা পরিপূর্ণ করার জন্য এই যজ্ঞের জন্য মানে মনস্থির করেছি, অতএব তুমি বলো আমার কি করা কর্তব্য। বলছেন, মহারাজ সর্বপ্রথম আপনাকে সম্রাট হতে হবে, সম্রাট হতে গেলে সমস্ত পৃথিবীর রাজা রাজন্যবর্গকে পরাজিত করতে হবে, আপনি সম্রাট হলে পরে তারপরে আপনি এই যজ্ঞের অধিকারী, তা না হলে আপনি এই যজ্ঞ করতে পারেন না, শাস্ত্রে এমনই লিপিবদ্ধ আছে। অতএব সর্বপ্রথম আমি মনে করি ওই দুষ্ট জরাসন্ধের কারাগৃহে 20,800 যে রাজন্যবর্গ আছে তাদেরকে মুক্তি প্রদান করা মানেই তারা আপনার পক্ষ হয়ে যাবে। বলছেন, সে তো অসম্ভব। বলছেন, কেন? বলছেন, ও তো ভয়ঙ্কর, এত শক্তিসম্পন্ন যে আমরা কেউই তার সঙ্গে পারব না, এ তো অসম্ভব কার্য। বলছেন, তা না হলে তো আপনার এই যজ্ঞ হবে না। এই অসম্ভব কার্যকে কার্যে পরিণত না করতে পারলে আপনি যজ্ঞ করবেন কোথার থেকে মহাশয়? এই যজ্ঞ হবে না তাহলে। বলছেন, কেশব তাহলে কি করা যাবে? বলছেন, সর্বপ্রথম ওই রাজাদের মুক্তি প্রদান করতে হবে, তাহলে ওই 20,800 আপনার পক্ষে এসে যাবে, তারা আপনার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। বলছে, সে কি প্রকারে সম্ভব? বলছেন আমরা যদি সরাসরি তার সেখানে যাই তাহলে আমরা কোনো প্রকারে জয়ী হতে পারবো না। আমি নিজে ভীমসেন আর অর্জুনকে সঙ্গে নিয়ে যেতে চাই। ভীম আর অর্জুন সঙ্গে যাবে, আমরা স্নাতক বেশে ব্রাহ্মণের বেশে তার কাছে গিয়ে মানে দ্বন্দ্বযুদ্ধ প্রার্থনা করব। এই জরাসন্ধের সবই অগুণ, কিন্তু একটিমাত্র গুণ হে মহারাজ, সেটা হচ্ছে সে ব্রাহ্মণ ভক্ত। ব্রাহ্মণ সেজেও যদি কিছু চাওয়া যায় তাহলে সে তাকে বিমুখ করে না। বলছেন কেশব তুমি যেটা ভালো বোঝো করো, অর্জুন আর ভীমসেনকে যাওয়ার জন্য আমি আজ্ঞা দিয়ে দিলাম। অর্জুন ভীমসেন আর কেশব তিনজন মিলে চলেছে, তারা স্নাতক বেশে খানিক দূর তো তাদের সঙ্গে রথ আদি ছিল, তারপরে তারা সেখান থেকে বেশ পরিবর্তন করলেন রাজ্যের কাছাকাছি গিয়ে। সেখান থেকে তারা তিনজন ব্রাহ্মণ সেজে তারা মানে সরাসরি যান অন্যদিক থেকে ঘুরে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করলেন, মানে জরাসন্ধ। তিনি রাজকার্যে ব্যস্ত ছিলেন, তিনি বললেন হে ব্রাহ্মণত্রয় কি চান আপনারা, আর আমি এখন ব্যস্ত আছি, বরঞ্চ আপনারা কৃপা করে আমার অতিথিশালায় থাকুন, সেখানে আপনাদের সব ব্যবস্থা থাকবে, আমি রাত্রে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। এবারে জরাসন্ধের কথার কিন্তু বিশাল দাম। তিনি ঠিক মধ্যরাত্রে নিজের সমস্ত নিয়ম করার পরে অতিথি কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি হাত জোড় করে বলছেন হে ব্রাহ্মণত্রয়, প্রথমেই বলছেন কেমন দূরদর্শিতা দেখো, আপনাদের দেখে আমি ব্রাহ্মণ বলে মনে করতে পারছি। তিনি প্রথমেই দেখছেন কি কৃষ্ণের যে চোখের চাহনি সে ব্রাহ্মণের চাহনি নয়। অর্জুন দাঁড়িয়ে আছে, তার হাতে মানে সমস্ত বান চালাতে চালাতে ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, আর ভীমসেনের যে দৃঢ় অঙ্গ তার বাহু কলা গাছের মতন, তার হাত দুই হাত কদলী বৃক্ষের মতো তার হাতের বর্ণনা দিয়েছে। বিশাল বাহু দেখে তিনি চিন্তা করলেন এই ব্রাহ্মণের শরীর এমন হতে পারে না। তথাপি তিনি বলছেন যে আপনাদের দেখে ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না, তথাপি আমি ব্রাহ্মণ ভক্ত, আপনারা ব্রাহ্মণের বেশে যখন এসেছেন আমার থেকে যা ইচ্ছা চেয়ে নিতে পারেন, আমি ভিক্ষা দিয়ে দেব। কথা বলার বাঁধনটা কেমন! এবারে কৃষ্ণ কথা বলছেন, বলছেন হে দুষ্ট জরাসন্ধ, তুমি যখন আমাদের দেওয়ারই প্রতিজ্ঞা করেছ তাহলে আমাদের রূপটাও আমি বলি, আমরা তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই, তুমি আগে বলো হ্যাঁ আর না। বলছেন ঠিক আছে, তোমরা তো ব্রাহ্মণ নও হয়ে আমি বুঝতে পারছি, আমি দ্বন্দ্বযুদ্ধই করব, তোমাদের পরিচয় বলো, তুমি কে? আপনি থেকে তুমি, তুমি থেকে তুই আসবে, তুমি কে তাই বলো। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক পুরাতন শত্রুই হবে, তা না হলে তুমি সরাসরি না এসে আমার রাজ্যে তুমি ঘুরে এসে অন্য পথ দিয়ে প্রবেশ করেছো। ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন যে আমি হলাম বসুদেবের পুত্র বাসুদেব। বলছেন ওহো, তাহলে তুই, এবার তুই তো চলে আসলি, তোর সঙ্গে আমি কি যুদ্ধ করব রে দ্বন্দ্বযুদ্ধ, তুই তো আমার ভয়ে সমুদ্র গর্ভে গিয়ে স্থান নিয়েছিস, তোর সঙ্গে আমি কি যুদ্ধ করব। ইনি হচ্ছেন ধনুর্ধারী অর্জুন। বলছেন এই অর্জুন এ তো বালক, এ দুই চারটে ওই তীর ছুটতে শিখেছে, ও আমার সঙ্গে কি যুদ্ধ করবে, আর একে বলছেন ইনি হচ্ছেন কুন্তী পুত্র ভীমসেন। বলছেন একটু মানে মনে হচ্ছে যে খেয়ে দেয়ই এসেছে, এর সঙ্গে আমি একটু মানে কুস্তি করতে পারি, কিন্তু তোমার অনেক শক্তি থাকলেও তুমি আমার কাছে পরাজিত, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার লজ্জা অবোধ মনে হচ্ছে, তাই তোমাকে তোমাকে আমি দ্বন্দ্বযুদ্ধে স্বীকার করলাম। আর এই অর্জুন সে তো দুই চারটে বাণী প্রয়োগ করতে পারে, এর শক্তি কোথায়? একে যদি আমি তুলে আছাড় মারি তাহলে এ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, কুন্তিপুত্র ভীমের সঙ্গে আমি দ্বন্দ্ব যুদ্ধের জন্য তৈরি হলাম। দেখুন পছন্দ কেমন, এটাই হচ্ছে বীরের লক্ষণ। বীর বীরের সঙ্গে যুদ্ধ করতে চায়, বীর কখনো নপুংসক বা দুর্বল ব্যক্তির সঙ্গে তারা যুদ্ধ করতে চায় না। যদি পরাজিত হতে হয় তাহলে কোনো শক্তিশালী ব্যক্তির কাছে পরাজিত হব, কোনো দুর্বল ব্যক্তির কাছে পরাজিত হতে কোনো বীর কখনোই চায় না। দেখতে দেখতে তাদের দ্বন্দ্বযুদ্ধের বেশ পরিধান করলো দুজনে, সুন্দর দুটি স্বর্ণময় গদা দেওয়া হল, এবারে যুদ্ধ আরম্ভ। একেবারে বিভৎস যুদ্ধ, প্রথমে গদা দ্বারা গদা এমনভাবে ধাক্কা হচ্ছিল, গদার প্রহার গদাতে এসে যখন সংঘর্ষ হচ্ছে সেখান থেকে বিদ্যুতের সৃষ্টি হচ্ছে, যেমন আকাশে বিদ্যুৎ চমকায় তেমন। দুজনের মধ্যেই দশ হাজার হাতির বল সন্নিবেষ্টিত, সমস্ত দেবতাগণ আকাশ মার্গ থেকে সেই যুদ্ধ দেখার জন্য এসেছে। শুধু দেবতা নয়, গন্ধর্ব যক্ষ রক্ষা আদি পর্যন্ত আরো আরো লোক থেকে বেতালগণ পর্যন্ত যুদ্ধ দেখছে। গদা যুদ্ধ তো কয়েক দিন ধরে চলছে, দিনে যুদ্ধ রাত্রে আবার বন্ধুত্ব। রাত্রে এমন নয় যে তাদের খেতে দিচ্ছে না, তারা দুজনেই একেবারে রক্তাক্ত কলেবার হয়ে যায়, দুজনেই সমস্ত অঙ্গ একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। রাত্রেবেলা ভালো ভালো বৈদ্য রয়েছে, সেই বৈদ্যরা আবার চিকিৎসা করে যাতে আবার যুদ্ধ সকাল থেকে হতে পারে, সকাল থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত যুদ্ধ। শত্রুর সঙ্গে জরাসন্ধ কেমন ব্যবহার করছেন যে রাত্রে যুদ্ধ সমাপ্তির পরে আবার আলিঙ্গন প্রদান করছেন, তাদের সুন্দর বাসস্থান প্রদান করে দেওয়া হয়েছে, তাদের দাস দাসী নিযুক্ত করে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া পড়া থাকা কোনো প্রকার অসুবিধা নেই। এবারে প্রাতকালে আবার যুদ্ধ আরম্ভ হল। এবারে যুদ্ধে দেখা যাচ্ছে কি ওই জরাসন্ধের থেকেও মানে আরো আরো ভাবে নুনো হয়ে আসছে, কে? এই ভীমসেন। এইভাবে প্রথমে তো সেই গদা তো পর্ব শেষ, এবারে আরম্ভ হলো কি মুষ্টিযুদ্ধ, মানে কিল ঘোষা। এবারে দুই বীর যখন দুজনের প্রতি, কেউ কারো গলদেশ ধারণ করেছেন দুজন দুজনকে, কেউ মানে কোমর, এইভাবে যখন যুদ্ধ হচ্ছে, যখন তারা পড়ে যাচ্ছে, দুই বীর পড়ে গেলে মনে হচ্ছে কি যেন কোনো লোহার মানে মূর্তি পড়ে যাচ্ছে। এবারে তারা যখন সংঘর্ষ করছেন মুষ্টি দ্বারা, মুষ্টিযুদ্ধ যখন হচ্ছে তখন মনে হচ্ছে যেন মানে গদা দিয়ে গদা প্রহার করা হচ্ছে, এমন ভয়ঙ্কর যুদ্ধ। ২৭ দিন হয়ে গেল, ২৭ দিনের দিন রাত্রে ভীমসেন কৃষ্ণকে বলছেন যে কেশব, তুমি আমাকে এখানে বোধহয় মেরে ফেলার জন্যই এনেছো, আমি আর যুদ্ধ করতে পারবো না, আমি রাত্রে পালিয়ে যাবো, তুমি করো, তুমি আর অর্জুন করো, আমি আর পাচ্ছি না, আমার সমস্ত শরীর একেবারে ব্যথায় ভরে গেছে, আমার নিঃশ্বাসের মধ্যে দিয়ে ব্যথা হচ্ছে, আমাকে এমন পেটান পেটাচ্ছে, আমি আর পারবো না। ভগবান ঈষৎ হেসে তার অমৃতময় কর তার শরীরে বুলিয়ে দিলে ভীমসেন সুস্থ। আবার যুদ্ধ আরম্ভ হলো ২৮ দিনের দিন, এটা হচ্ছে অন্তিম দিবসের যুদ্ধ, একেবারে বীভৎস যুদ্ধ। ভীমসেন ভগবানের কর স্পর্শ প্রাপ্ত হয়ে শক্তি তার আরো বর্ধিত হয়েছে, সমস্ত ব্যথা শেষ, সমস্ত শরীরের জ্বালা যন্ত্রণা শেষ, পুনরায় সে শক্তি প্রাপ্ত হয়ে জরাসন্ধকে আছড়ে পিছড়ে তার দুই ঠ্যাং ধরে পা ধরে সে কাপড় কাচার মতো শুধু মাটিতে ফেলছে, আবার উঠাচ্ছে, আবার ফেলছে, যেমন ধোপারা কাপড় কাচে, কিছু হয় না। জরাসন্ধ একেবারে অট্টহাসি হাসে, সেই অট্টহাসি আকাশ বাতাস গগন ভেদ করে ওঠে। এবারে কৃষ্ণ কি করলেন, বেঁকা কৃষ্ণ, এবারে সে অনেকক্ষণ ধরে কি করছেন ওই ভীমসেনের দিকে ইঙ্গিত করছে, আর ভীমসেন বড় আশ্চর্য অনুভব করছে, তাকে আমি কাপড় ধোপাদের কাপড় যেমনভাবে পিটিয়ে পিটিয়ে ধোয় আমি তেমন করছি, অথচ সে হাসে। কেমন করে, কি করে সম্ভব? এবারে ভগবান তিনি একটি গাছের ডাল ভাঙলেন, ভেঙে সেটাকে দুই হাত দিয়ে চিরে দেখালেন। ভীমসেন দেখছেন, আর দুটোকে নিয়ে দুদিকে ছুঁড়ে ফেল, যদি দুটো যদি দুদিকে ফেলে তাহলে হবে না, দুটোকে ক্রস করতে হবে। এবারে ভীমসেন বুঝতে পারলেন, আর যারা বীর হয়, বীর তাদের মধ্যে একটা কমজোরি থাকে, যারা খুব শক্তিশালী হয় তারা কিন্তু বুদ্ধি আবার কম থাকে। বীর বীরও হবে আবার বুদ্ধি মেধা সম্পন্ন হবে, এটা প্রভুর বিশেষ কৃপাপাত্র ছাড়া তাদের মধ্যে এই দুটো গুণ একসঙ্গে আসে। ভীমসেনকে বোঝাতে একটু সময় গেল। ভীমসেন টিকাকারগণের অভিমত, প্রথমে সে কি করলো, কৃষ্ণ যে চিরে দুদিকে ফেলেছে সেটা সে মানে বুঝতে পারে। এবারে সে কি করলো, কৃষ্ণের থেকে বুঝতে পারলো, তাকে টেনে ছিঁড়ে ফেল। ভীমসেন কি করলো, একটি পা দিয়ে তার জানুদেশ চেপে ধরল, আরেকটা আর দুই হাত দিয়ে সে আরেকটা ঠ্যাং মানে পা ধরে সে চিরে ফেলল। তাতে কি হলো, তার সমস্ত অঙ্গ, নাক আর্ধেক আর্ধেক, চোখ দুটো আলাদা আলাদা, বক্ষ স্তনদ্বয় আলাদা আলাদা, অন্ডকোষদ্বয় আলাদা আলাদা, এইভাবে চিরে ফেলল। এবারে চিরে ফেলে যখন সে ছুঁড়ে দিচ্ছে, ওই দুটো মাংসপিণ্ড আবার এসে জুড়ে যাচ্ছে, আর তার মধ্যে শক্তি আরো বেড়ে গিয়ে সে অট্টহাসি আস। কয়েকবার এমন করল, করার পরে এবারে হয়েছে কি, মানে কৃষ্ণের দিকে এই ভীমসেন আবার যখন তাকালো, ভীমসেন তখন ওই দুটো হাতে নিয়ে মানে এই গাছের ডাল দুটো হাতে নিয়ে দুটোকে এই রকম ভাবে দেখ, বলছেন তাহলেই তার মৃত্যু হবে। এবারে দেখতে দেখতে ভীমসেন বুঝতে পারলেন দ্বিতীয়বারের বার, এবারে তিনি তাকে দুটো টুকরো আওয়াজ করে আলাদা আলাদা করে দুটোকে দুদিকে ছুঁড়ে ফেলে দিলেন, আর সেখানে তার মৃত্যু হয়ে গেল। বলল ভীমসেন মহারাজ কি যায়। এবারে সহদেব ছিল তার পুত্র, জরাসন্ধের পুত্র, তিনি ছুটতে ছুটতে এসে প্রভুর চরণতলে প্রণাম করে এবং তাকে রাজমুকুট তাকে সমর্পণ করতে চাইল। প্রভু বললেন, হে সহদেব, আমি তোমাদের রাজ্য জয় করতে আসিনি, তোমার পিতা ছিল এক মহা অত্যাচারী অসুর বিশিষ্ট রাজা, দেখো তোমাদের কারাগৃহে 20,800 রাজন্যবর্গকে অযথা কারণে বলপূর্বক তাদেরকে মানে সেখানে অনাহারি রেখেছে, খেতেও দেয় না ঠিক করে, তাই আমি তাকে শাস্তি দিতে এসেছি। তুমি এই দেশের রাজা, ভগবান নিজে থেকে তার রাজমুকুট অভিষিক্ত করলেন, অভিষিক্ত করার পরে সহদেবকে রাজা করলেন। এবারে প্রভু আজ্ঞা দিচ্ছেন, যাও সমস্ত রাজন্যবর্গকে উদ্ধার করতে হবে, তুমি চলো। রাজন্যবর্গকে মুক্তি প্রদান করলেন, রাজন্যবর্গ সকলে বাইরে বেরিয়ে এসে তাদের বিশাল বিশাল চুল দাড়ি হয়ে গেছে, তাদেরকে নিজেদের পরিজনেরা হয়তো চিনলেও চিনতে পারবেন না, এমন তাদের রূপ হয়ে গেছে, খেয়ে না খেয়ে তারা কৃষকায় হয়ে গেছে। তাই প্রথমে সহদেবকে আদেশ দিলেন, তাদের যে দাড়ি গোপ চুল সমস্ত নাপিতের ব্যবস্থা করলেন, সুন্দরভাবে তাদের মানে রাজাদের মতন সমস্ত মোচ এবং দাড়ি পরিষ্কার করে চুল ছোট করে দিলেন, যেমন যেমন রাজাদের বেশ হওয়া দরকার। তারপরে তাদেরকে সুন্দরভাবে স্নান করালেন, সহদেব নিজ হস্তে সকলকে মানে রাজবস্ত্র প্রদান করলেন, সকলকে পৃথক পৃথক রথ দিলেন, তাদের স্বর্ণ বেশ, স্বর্ণ অলঙ্কার, তাদের স্বর্ণ মুকুট ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে তাদের ভোজন করালেন, আর তারা তো স্তবস্তুতি করছেন প্রভুর, যে হে প্রভু, আপনি যদি আজ আমাদের উদ্ধার না করতেন তাহলে আমরা এই জেলেই মানে পচে গলে মারা যেতাম না কি, আর যদি বেঁচেও থাকতাম এই দুরাত্মা জরাসন্ধ আমাদের বধ করত, আমাদের হত্যা করত, বলি দিত। হে প্রভু, আপনি বাস্তবিকই ভক্তবৎসল, হে প্রভু, আমরা প্রথম থেকেই আপনার পরম ভক্ত, তাই আপনি আমাদের রক্ষা করেছেন, আপনি ভক্তবৎসল, হে প্রভু, এই জন্যই সমস্ত ভক্তেরা আপনাকে ভক্তবৎসল বলেই বলে থাকেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়। তারা বিভিন্ন প্রকারভাবে সব স্তুতি করলেন অনেক শ্লোকের দ্বারা। তারপরে তারা যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তখনও সব স্তুতি করছেন, কিন্তু মহাভারতের হিসাব মতন সেখানে এই সমস্ত রাজন্যবর্গ সেখান থেকে সুস্থ হয়ে এই কৃষ্ণ অর্জুন এবং ভীমসেনের সঙ্গে তারা যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়েছিলেন, কিন্তু ভাগবতে তা বলেন, হয়তো কল্পান্তর ভেদ। যাই হোক, এখান থেকে তারা যখন চলে যাচ্ছেন প্রভুকে পুনঃ পুনঃ স্তব স্তুতি করছেন আর বলছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ, হে বাসুদেব, হে হরি, হে পরমাত্মন, আমরা আপনাকে পুনঃ পুনঃ প্রণাম করি। আপনি ভক্তজনের যে ক্লেশ, সেই ক্লেশকে আপনি নাশ করেন। প্রণত ক্লেশ নাশায় ইয়ং বিধ গোবিন্দায় নমো নমো, ইয়ং বিধ, যে আপনি সেই শ্রী গোবিন্দ, আপনাকে আমরা পুনঃ পুনঃ নমস্কার করি এবং আমরা যথাসময়ে সেই রাজস্ব যজ্ঞে অধিক ভাগ নেব এবং তাদের যা কিছু প্রদান করার দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী তা আমরা দেব। এভাবে তারা সকলে চলে গেলেন। ভগবান সহদেবকে সমস্ত কিছু বুঝিয়ে বললেন, দেখো তুমি রাজা হয়েছ, তুমি সুন্দরভাবে তোমার পিতার মতন রাজকার্য করবে না। কিন্তু এই সহদেব তিনি অত্যাধিক সজ্জন ব্যক্তি ছিলেন, তাই প্রভু নিজ হস্তে তার রাজমুকুট অভিষিক্ত করেছিলেন। সেখান থেকে বিদায় নিয়ে তারা চলে এলেন মানে ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থে যখন প্রবেশ করলেন ভগবান পাঞ্চজনী শঙ্খ বাদন করলেন। সেই পাঞ্চজনী শঙ্খের শব্দ শুনে নর নারী সৈন্য সামন্ত এবং যুধিষ্ঠির মহারাজ আদি বুঝতে পারলেন জরাসন্ধকে বধ করে ফিরে, তাই তারা প্রভুর আরতি করলেন, প্রভুকে আপ্যায়ন করলেন, প্রভুকে স্বাগত জানালেন, অন্তপুরে নিয়ে গেলেন এবং বারবার আলিঙ্গন প্রদান করতে যাচ্ছেন। ভগবান ছোট বড় হিসাবে কাউকে আলিঙ্গন, কাউকে প্রণাম, এইভাবে অন্তপুরে প্রবিষ্ট হলেন। এবারে প্রভুর নির্দেশ অনুযায়ী সেই বিশাল রাজস্ব যজ্ঞ করা আরম্ভ হল। বিশাল রাজস্ব যজ্ঞ, সে যে সেখানে কারা কারা এসেছিল, যাদের নামগুলো যদি কর্ণ প্রবেশ করে তাহলেই মানে জীবন ধন। সমস্ত ব্যবস্থা প্রভুর নির্দেশ অনুযায়ী হল, সকলকে সেবা পৃথক পৃথক রূপে দেওয়া হল। সেই সর্বেশ্বর, সেই ভগবান, তিনি নিজের সেবা কি নিয়েছিলেন জানেন? যত সাধু মহাত্মা আসবে তাদের চরণ ধৌত করবেন, এই সেবাটা প্রভু নিয়েছিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এইভাবে প্রত্যেককে পৃথক পৃথক সেবা দিলেন। যুধিষ্ঠির মহারাজ তিনি প্রধান, অর্জুনকে সেবা দিলেন, ভীমসেন, নকুল, সহদেব সকলকে পৃথক পৃথক সেবা দিলেন এবং নিজেদের আত্মীয় বর্গদের মধ্যে যারা যারা এসেছিল দুর্যোধন আদিকে সকলকে পৃথক পৃথক সেবা প্রদান করলেন। সুন্দরভাবে সেই যজ্ঞ মানে সুসম্পন্ন হতে থাকলো, একদিনে তো হয় না, বহুদিন লাগে। এবারে সেখানে কারা কারা এসেছিলেন দেখুন, সেই ভগবানের অবতার শ্রীকৃষ্ণ, দ্বৈপায়ন বেদব্যাস ভগবান তিনি এসেছিলেন, আর ঋষি ভরদ্বাজ, সব ঋষিদের নাম বলা হচ্ছে, সুমন্ত ঋষি, গৌতম, অসিত, বশিষ্ঠ ঋষি, তারপরে সেই মহাপ্রতাপী চবন ঋষি, কণ্ব, সেই যে শকুন্তলাকে যিনি বড় করেছিলেন, মানুষ করেছিলেন, সেই কণ্ব ঋষি, এবং মৈত্রেয় ঋষি যিনি ভগবানের অতি নিকটতম তিনিও ছিলেন, আর কবচ এবং প্রীত, বিশ্বামিত্র, বামদেব, সুমতি এবং ঋষি যৌমিনী, ক্রতু, পৈল, পরাশর ব্যাসদেবের পিতা, আর গর্গাচার্য মহারাজ যিনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিলেন তিনিও সেখানে এলেন, বৈশম্পায়ন যিনি মহাভারতের প্রধান বক্তা তিনি ছিলেন, অথর্বমুনি ছিলেন, কশ্যপ ঋষি ছিলেন, ধৌম্য নিজেদের পুরোহিত যে ধৌম্য ঋষি তিনি তো ছিলেনই ছিলেন, আর পরশুরাম, শুক্রাচার্য মহোদয় এবং আসুরি, বীতিহোত্র, মধুচ্ছন্দা, বীরসেন এবং অকৃতব্রণ ইত্যাদি ইত্যাদি মুনি ঋষিতে তাদের সেখানে একে পরিপূর্ণিত হয়েছিল। তাদের আগমন মানে ভগবান পর্যন্ত দেখার জন্য লালায়িত ইয়ম্বিধ মুনি ঋষিদের। এছাড়াও হে পরীক্ষিত, এছাড়াও দ্রোণাচার্য মহারাজ, পিতামহ ভীষ্মদেব, কুলগুরু কৃপাচার্য, অন্ধ ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন এবং তার সঙ্গে আরো 99 জন তার যে দুরাত্মা, যে ভ্রাতাগণ ছিল, তারাও সেখানে ছিল। আর মহামতি বিদুর ছিলেন, তিনি তো একেবারে সেবা, কাকে কি সেবা দেওয়া যাবে সেই কাজ মহামতি বিদুরকে দেওয়া হয়েছিল। এছাড়া পৃথিবীর সমস্ত নৃপতিগণ, তাদের মন্ত্রীগণ এবং তাদের সমস্ত কর্মচারীরা, যারা উচ্চপদস্থ কর্মচারী তারা ছিলেন, এবং তাদের আবার অঙ্গরক্ষক সকলেই এই যজ্ঞে ভাগ নিয়েছিলেন। এছাড়া ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ জাতিগণ পর্যন্ত এখানে এসে সাহায্য করেছিলেন, এবং তাদের যে সমস্ত উপঢৌকনাদি দেওয়া হয়েছে মহাভারতে বিস্তারিতভাবে আমরা শ্রবণ করেছি, সে কত কত উপঢৌকন, এমনকি সেই উপঢৌকন দেওয়ার জন্য একবারে লাইনের পরে লাইন, পঙ্ক্তির পর পঙ্ক্তি লেগেছিল। দুর্যোধন সেই সমস্ত গ্রহণ করতে করতে তার হাত পর্যন্ত ব্যথা হয়ে গিয়েছিল, আর সে মাঝে মধ্যে গিয়ে বিশ্রাম করে আস। এই সমস্ত দেখেই তো তার হিংসা হয়েছিল। এইভাবে সুন্দরভাবে মানে সেখানে সকলে আসল। এবার সকলে চিন্তা করছেন, এত এত লক্ষ লক্ষ মুনি ঋষিবৃন্দ, ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ রয়েছেন, তন্মধ্যে অগ্র পূজা পাওয়ার যোগ্য ব্যক্তিটা কে? এবারে আবার ঝগড়া গণ্ডগোল আরম্ভ হয়ে যাচ্ছে, এতক্ষণ তো ভালোই চলছিল। এবারে হে পরীক্ষিত, সে এক বিষম সময়ে এসে উপস্থিত হল। দেখো সকলে সেখানে দেখছেন, এখানে তো ব্যাসদেব, ঋষি ভারদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, চবন ইত্যাদি ইত্যাদি সমস্ত মুনি ঋষিবৃন্দেরা রয়েছে। তারা থাকতে কার পূজা করা যাবে তো চিন্তা করাই যাচ্ছে না, ব্যাসদেব সাক্ষাতে রয়েছে, কার পূজাটা করা যায় এই নিয়ে তাদের বিশেষ চিন্তা আরম্ভ হল। কে অগ্র পূজা হওয়ার যোগ্য ব্যক্তি? কেউ আর সিদ্ধান্ত করে পারে না। কেউ বলে ব্যাসদেব, কেউ বলে মৈত্র, কেউ বলে দেবর্ষি নারদ, কেউ কিছু কেউ কিছু, সেখানে মতান্বয় আরম্ভ। মাদ্রীপুত্র সহদেব, সে হচ্ছে কি মানে একেবারে গণিত বিশেষজ্ঞ, মানে জ্যোতিষশাস্ত্র বিশারদ। তিনি বলে উঠলেন কি, একেবারে উচ্চকণ্ঠে তিনি বলছেন যে বিভিন্ন মতান্বয় থাক, আমি মাদ্রীপুত্র সহদেব, আমি বলছি আমার দৃষ্টিভঙ্গি দ্বারা যে এই সভাতে যত যত মুনি ঋষিবৃন্দ আছে তাদের আমি সম্মান করি, কিন্তু এই যে সভাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থাকেন সেখানে অন্য কেউ অগ্র পূজা পাওয়ার যোগ্য ব্যক্তি হতেই পারেন না। সমস্ত মুনি ঋষিগণ সাধুবাদ দিলেন, সাধু সাধু, একেবারে ঠিক কথা, একেবারে ধ্রুব সত্য কথা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যেখানে থাকেন সেখানে অন্য কেউ পূজা পাওয়ার যোগ্য হতেই পারেন। সকলে সম্মত জানালেন। সহদেব সহ ধর্মরাজ, যুধিষ্ঠির এবং দ্রৌপদী দেবী এবং তার ভ্রাতাগণ এবং অন্যান্য সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণকে পদধৌত আদি করালেন, চরণধৌত করালেন। সেই জল সকলে কেউ পান করলেন, কেউ মস্তকে দিলেন, তারপরে প্রভুকে পূজন করছে। পূজন করা প্রায় শেষ, সেমত অবস্থায় তারই মানে কৃষ্ণেরই পিসিমার পুত্র, এই হচ্ছে চেদিরাজ শিশুপাল, সে তখন আর স্থির থাকতে পারল না, সে আর স্থির থাকতে পারল না, সে ভয়ঙ্করভাবে কৃষ্ণ নিন্দা করা আরম্ভ করল। বলছেন, ওরে মূর্খ সহদেব, তুই হচ্ছিস এক বালক, তোর কি জ্ঞান আছে, তোর কি বোধ আছে, তুই কি জানিস, আর তোর কথা শুনে এখানে যত সভাসদগণ, এ তো সব মূর্খ, এদের কোনো ব্যক্তিত্ব বলে কিছু নেই, সমস্ত ঋষি সমাজকে এইভাবে বলছে। সে অগ্র পূজা কিভাবে পাওয়ার যোগ্য হতে পারে? এই সভায় বেদব্যাস ভগবান রয়েছেন, ঋষি ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, পিতামহ ভীষ্মদেব ইত্যাদি ইত্যাদি অজস্র অজস্র মুনি ঋষিবৃন্দেরা রয়েছেন, সেখানে থাকতে এই চোর, লম্পট, কুকর্মকারী, সমুদ্র গর্ভে বাস করে, শাস্ত্রের বিধিবিধান মানে না, গোয়ালা, বনবাসী, গোয়ালাদের সঙ্গে থাকতো, সে রাজাও নয়, সে রাজাও নয়, মন্ত্রীও নয়, সে কোনো সাধুও নয়, সে কি করে অগ্রপূজা পেতে পারে? এই ঘোরতর অপরাধ আজ আমি দেখতে পাচ্ছি, এই সবার মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তিই নেই যার মধ্যে কোনো জ্ঞান আছে। আমি দেখতে পাচ্ছি এই সভাতে এই বালকের কথা শুনে এই গোয়ালা চোর দুষ্ট যে নিজের মামাকে হত্যা করেছে তাকে পূজা করেছে। আমি এই সভাকে তিরস্কার করি। আর তখন বলদেব উঠলেন ক্রোধিত হয়ে। বলদেব ক্রোধিত হলে আগে কৃষ্ণর দিকে দেখেন যে কি বলছেন। তিনি যদি বলেন হ্যাঁ তাহলে তো দেবেন। কৃষ্ণ বলছেন একটু পরে এই সব কথা শুনে বলদেব আরো উত্তেজিত হলেন, বলছেন কেশব তুমি চুপ করে বসে আছো, আমাদের মান সম্মান কিছু থাকছে না, জানো না তুমি আমাদের প্রাণ, তোমাকে নিন্দা করলে আমাদের হৃদয়টা কেমন ফেটে যায়, আর তুমি বলছো আমাকে চুপ করে থাকতে। তখন কৃষ্ণ বলছেন যে বলাই দাদা তুমি কি জানো না আমি তার মা মানে আমার পিসিমাকে আমি কি বচন দিয়েছিলাম? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুকুমণিকে কি বচন দিয়েছিলেন প্রভু, সেটা না জানলে তো আমার মনটা ভরছে না। দেখুন শ্রোতা কেমন। বললেন পরীক্ষিত সে এক ঘটনা, এই শিশুপাল যখন জন্মগ্রহণ করল চতুর্দিকে অমঙ্গল, চতুর্দিকে অমঙ্গলধ্বনি, বজ্রপাত হচ্ছে, বনে বনে আগুন লেগে যাচ্ছে, তারপরে অশুভ সংকেত, সমস্ত গৃদ্ধ শকুন কাক শৃগাল তারা চিৎকার করছে, সে সময় তার জন্ম হল। অনেকে বলল এই পুত্র শুভ নয় একে মেরে ফেল, কিন্তু আমার তার পিসিমা কৃষ্ণের পিসিমা তাকে মারতে দেয়নি, নিজ পুত্র কিনা। এবারে সে চিন্তা করছে কি করা যায়, কিন্তু তার যখন জন্ম হলো এই শিশুপালের তার চার হাত আর একটি তিন নেত্র ছিল, মাঝখানে আরেকটা চোখ ছিল, একটা চোখ বেশি আর চার হাত, আর সে জন্ম হয়ে গর্দভের মতো চিৎকার করছে, উৎকট ভাবে সে চিৎকার করছে, আর সেই উৎকট ধ্বনি শ্রবণ করে সকলে ভয়বিহ্বল হয়ে উঠল। অকস্মাৎ আকাশবাণী হলো যে এই পুত্রকে বধ করো না, এই পুত্রকে মেরে ফেলো না। তখন কৃষ্ণের পিসিমা মানে এই কেদিরাজ শিশুপালের মা আকাশবাণীকে বলল যে এই পুত্রেও কিভাবে মৃত্যু হবে, বলছেন এই পুত্র যার কোলে গেলে তার দুটি হাত আর ত্রিনেত্র অদর্শন হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, সেই তার মৃত্যু, সেই তার কাল। সকলে এই আশ্চর্যজনক বালককে দেখতে গেল, তিন নেত্র চার হাত সকলেই যাচ্ছে। একবার বসুদেব দেবকী মাতা কৃষ্ণ বলরাম গেলেন, প্রথমে দেবকী মা ওই শিশুপালকে কোলে তুলে নিলেন, তারপরে বসুদেব বাবা নিলেন, তারপরে কৃষ্ণ নিতে যাবেন, সে সময় দাউ দাদা বলছে কি যে দেখ কানা আমি তোমার থেকে আমি তোর থেকে বড়, অতএব আমি আগে নেব, কত সুন্দর বালক। এবারে কৃষ্ণ যখন অন্তিম সময়ে কোলে নিয়েছেন দিয়ে মুখে হাত দিয়ে আদর করছেন, দেখতে দেখতে তার সেই নেত্র আর দুটি হাত সেখানেই একবারে সমাপ্ত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কৃষ্ণ ভোজন করে তিনি রাত্রে বিশ্রাম করছিলেন, সে সময় তার পিসিমা তার নিদ্রা নেই, সে তখন ক্রন্দন করতে করতে গিয়ে প্রভুর মানে শুয়ে রয়েছেন শয়ন অবস্থায়, নিদ্রিত অবস্থায় তার কক্ষে রাত্রে গিয়ে কৃষ্ণকে দেখছেন আর রোদন করছে। রোদন করতে করতে তার অশ্রু ভগবানের পদে গিয়ে চরণে গিয়ে পড়েছে। ভগবান উঠলেন, বলছেন আরে পিসিমা তুমি এত রাত্রে কি করছো? বলছেন কেশব আমি আকাশবাণীকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই পুত্রের মৃত্যু কিভাবে হবে, আকাশবাণী আমাকে বলেছিল যে যার কোলে গেলে দুই হাত একটি নেত্র লুপ্ত হয়ে যাবে সেই তার কাল। বলছেন পিসিমা তুমি ভুল করেছো, তোমাকে আকাশবাণীকে প্রশ্ন করতে হতো না, তোমাকে আকাশবাণীকে প্রশ্ন করা উচিত হয়নি। বলছেন কেশব আমি জানি যে তুমি তাকে মারবে। কেশব, আমার পুত্রকে তুমি সত্য সত্যই মারবে? বলছেন, পিসিমা, যদি প্রভু বিধির বিধান এমন থাকে তাহলে তো আমাকে তাই করতে হবে, তাছাড়া তো আর কোনো গতি নেই। পিসিমা, যদি বিধির বিধান এমনই থাকে তাহলে তাই হবে। বলছেন, না না কেশব, তুমি আমার খাতিরে তুমি তাকে মেরো না, তুমি তাকে কখনোই মারবে না, তুমি আমাকে এই কথা দাও, তা না হলে আমি তোমার চরণ ছাড়ব না। পিসিমার কথা শুনে কৃষ্ণ হাতটা ছাড়িয়ে বলছেন, পিসিমা, তুমি আমার মায়ের সমতুল্লা, আর তুমি যদি বলো আমার চরণ ধরে তাহলে আমার অপরাধ হয় না, তুমি এমন কেন করছো, তুমি আকাশবাণীকে কেন যে প্রশ্ন করতে গেলে? বলছেন, না কেশব, আমি তোমার চরণ ছাড়ব না। দেখো, তুমি সকলের উপকার করো, সকলকে প্রাণ দান করে থাকো, আজ তুমি আমার পুত্রকে মারবে, তোমার ভাই, তোমার ভাইকে তুমি মারবে? বলছেন, পিসিমা, আমি বিবশ, আমি কি করব, বিধির লেখনই এমন। বলছেন, না কেশব, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার পুত্রকে মারবে না। কৃষ্ণ তখন দেখলেন কি করা যায়, পিসিমা বারবার আকুতি মিনতি প্রদর্শন করাচ্ছেন, কি করা যায়। তিনি পিসিমার হাত দুটোকে ধরে বলছেন যে, পিসিমা, আমি তার 100 অপরাধ ক্ষমা করব, আমি তার 100 অপরাধ ক্ষমা করব। কৃষ্ণ বলরামকে যখন বলছেন তখন সমস্ত সকলেই অলৌকিক ঘটনা শুনছেন, শিশুপালও শুনছেন। তাই বলদেব, হে দাউ দাদা, আমি তাকে বধ করতে পারছি না, তার 100 অপরাধ পূর্ণ না হলে। এই কথা বলতে বলতে হে পরীক্ষিত, কেশব সেই সমস্ত দাঁড়িয়ে বলছেন, হে শিশুপাল, তুই এখনো তোর জিভে অঙ্কুশ লাগা, তা না হলে তুই যদি আর যদি মাত্র 3টি অপরাধ আমার কাছে করিস তাহলে আমি তোকে প্রাণে বধ করব। বলছেন, ওরে মায়াবী, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, ওরে মায়াবী, তুই কত লোককে এমন ভয় দেখিয়ে বহু কিছু হাসিল করেছিস, কিন্তু আমি তোকে ভয় করি না, আমি তোকে শত কেন, তোকে আমি সহস্র সহস্র গালাগালি দেব। ভগবান বলছেন, হাতটা তুলে আঙুলটা তুলে বলছেন, হে শিশুপাল, তুই আমার সম্পর্কে ভাই, তাই তোকে আমি এখনো চেতনা দিচ্ছি, তুই আর অপরাধ করিস না, আমি তোকে হত্যা করতে চাই না। তা বলছেন, কুলাঙ্গার, তোর মতো নিষ্ঠুর, তোর মতো দুরাচারী যে নিজের মামাকে হত্যা করে সে আমাকে কি করবে, আমি তোকে এখনই বধ করব। এবারে সেও অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়েছিল। ভগবান সর্বসমক্ষে কি করলেন, সুদর্শন চক্রকে আবাহন করলেন, সুদর্শন চক্র দিয়ে তার গলদেশ কেটে দিলেন। সমস্ত সভাসদগণ সেখানে একেবারে নিস্তব্ধ, সেখানে তার মৃত্যু হলো। কিন্তু হে পরীক্ষিত, কি আশ্চর্য ঘটনা, যে দেখতে দেখতে ওই তার যে মৃত্যু হলো, তার যে আত্মা জাজ্জল্যমান, যে আত্মা সর্বসমক্ষে, সেই আত্মা গিয়ে প্রবেশ করলো ভগবানের মধ্যে। এটাই হচ্ছে বড় আশ্চর্য। বলছেন কেন, বলছেন কেন, আমি তোমাকে সপ্তম স্কন্ধে বর্ণনা করে বলেছি যে এই শিশুপাল দন্তবক্র অপরদিকে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ত্রেতাযুগে সেই যে মানে রাম এবং কুম্ভকর্ণ, এরা হচ্ছে সেই জয় বিজয়। তোমাকে আমি প্রথমেই বর্ণনা করেছি ব্রহ্মার আদিশিষ্ট সেই চতুষ্ণের দ্বারা তারা অভিশাপ প্রাপ্ত হয়ে, তারা এই 3 অসুরজনী প্রাপ্ত হয়ে ভগবান তাদেরকে মুক্তি প্রদান করেছিলেন। তোমাকে আমি আগেই বলেছি, সর্বসমক্ষে এই আশ্চর্যজনিত ঘটনা সকলে দেখে সকলে চিন্তাযুক্ত হলেন। দেখো প্রভু কেমন কৃপালু, কেমন দয়ালু, তাকে কত না ভাষায় গালাগালি দিয়েছে, তার যখন থেকে বুলি ফুটেছে, কথা বলতে শিখেছে, তখন থেকে সেই কৃষ্ণ নিন্দায় একেবারে বিমুখ হয়ে থাকত, কৃষ্ণের সঙ্গে দ্বেষ করত, দেশাত চৈত্যাদয় নৃপা, দ্বেষ করে শিশুপাল আদি দন্তবক্রাদি ভগবানকে প্রাপ্ত হয়েছিল। সেই ভগবান কেমন দয়ালু, যেন তেন প্রকারেণ কৃষ্ণে মনোনিবেশ হয়, যে কোনো প্রকারেই হোক না কেন, ভগবানের সঙ্গে বৈরী ভাব উৎপন্ন করে, ভগবানের সঙ্গে দ্বেষ ভাব উৎপন্ন করে, ভগবানকে ভয়ে ইত্যাদি ইত্যাদি ভাবে তার সঙ্গে বাৎসল্য প্রেম সংযোজনা করে রাগাত্মিকা মার্গ দ্বারা অবলম্বন করে, রাগাত্মিকা মার্গ অবলম্বন করে প্রভুর সঙ্গে কোনো সম্বন্ধ যুক্ত হলেই প্রভুকে পাওয়া যায়। অসুরগণ ভগবানের সঙ্গে দ্বেষ করে পেয়েছেন, কতম অপি না বেনস্যাত, কিন্তু সেই অঙ্গপুত্র বেন সে প্রভুকে পায়নি। সে অত্যাচারী ছিল কিন্তু সে ভগবানের সঙ্গে তার কোনো সম্বন্ধ ছিল না, সর্বসমক্ষে সেই শিশুপালের আত্মা ভগবানের মধ্যে বিলয় প্রাপ্ত। সেখানে এই দৃশ্য দেখে সকলে আশ্চর্যান্বিত হলেন। দেখুন, দ্রৌপদীকে যে প্রভু রক্ষা করেছিলেন তা পূর্ব থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন টিকাকারগণের অভিমত। প্রভু যখন সেই সুদর্শন চক্র ধারণ করেছিলেন, সেই সুদর্শন চক্রটা খুব ছোট নয়, মহাভারতে বর্ণনা দিয়েছে তার ভেতরের আয়তনটা হচ্ছে পাঁচ হাত। পাঁচ হাত শুধু ভেতরে, তাহলে গোলাকারটা কত বড় হতে পারে। তিনি সেটা ধারণ করলে প্রভুর এই অঙ্গুরি দিয়ে শনিত মানে রক্ত প্রবাহিত হয়েছে। সেখানে দেবী দ্রৌপদী ছিলেন পাটরানী, তিনি তৎক্ষণাৎ নিজের অঞ্চল ছিঁড়ে তিনি তার আঙুলে বেঁধে দিয়েছিলেন। প্রভু বললেন, হে কৃষ্ণে, আমি তোমাকে যথাসময়ে এই যে তুমি আমাকে আজ চিরখণ্ড প্রদান করলে, তার পরিবর্তে আমি তোমাকে এই চিরের ঋণ শোধ করব। তাই দ্রৌপদী যখন অসহায়িনী হয়ে সকলের থেকে সাহায্য পেলেন না, তখন কৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। তাই প্রভুকে অল্প একটু চির প্রদান করার জন্য তিনি কি করলেন, তার মান সম্মান রক্ষা করেছিলেন। একবারে এত পরিমাণে চির প্রদান করেছিলেন তার বলার কথা নয়। তার অর্থ হচ্ছে টিকাকারগণ এটাই বলতে চাইছেন, প্রভুকে কেউ যদি যত কিঞ্চিত যদি প্রদান করেন, প্রভু তার জন্য কিনা করতে পারেন, প্রভু তাকে সব কিছু দিতে পারেন। সেই প্রভুকে কেউ যদি শ্রদ্ধায় একটু যমুনার জলে তুলসী পাতা দিয়ে গিরিধারীর নিকটে গিয়ে বলেন, প্রভু এই আপনি গ্রহণ করুন, প্রভুর আত্মা পর্যন্ত বিক্রয় করে ভক্তের কাছে সব লুটিয়ে দেয়, এমন প্রভুর কৃপা। প্রভু যখন সেই শিশুপালকে বধ করলেন, শিশুপালের সঙ্গে যে সমস্ত রাজন্যবর্গেরা ছিল তারা তো সেখান থেকে হাহাকার করতে করতে ছুটে পালিয়ে গেল। তারপরে এই যজ্ঞ সুসম্পন্ন হল, যজ্ঞের অবভৃত স্নান আদি করল। অবভৃত স্নান আদি করার পরে ব্রাহ্মণগণকে সমস্ত প্রভূত পরিমাণে, ভীষণ পরিমাণে দক্ষিণা, গাভী, স্বর্ণ, অলঙ্কার, বস্ত্রাদি দিয়ে তাদেরকে বিদায় দিলেন এবং অনেক অনেক সকলেই বিদায় গ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কয়েক মাস তারপরেও থেকেছিলেন এই ইন্দ্রপ্রস্থে, পাণ্ডবগণের আগ্রহে এবং মাতা কুন্তী এবং কৃষ্ণার ইচ্ছাতে তিনিও যথাসময়ে বিদায় নিয়ে চলে গেলেন। এবারে বাকি থাকলেন দুর্যোধন, কর্ণাদি আরও কতিপয় কয়েকজন, বাকি ধৃতরাষ্ট্র, বিদুর মহারাজ তারা সকলেই চলে গিয়েছিলেন। এবারে সেই যে বিশাল অতি সুন্দর যে সভাগৃহ ছিল, যা ময়দানব কর্তৃক রচিত, এই ময়দানবকে খাণ্ডব দাহন কালে এই অর্জুন রক্ষা করেছিলেন। কৃষ্ণ তো তাকে সুদর্শন চক্র দিয়ে মেরেই দিচ্ছিলেন, কিন্তু কৃষ্ণ অর্জুন তাকে রক্ষা করেছিলেন। এই ময়দানব রক্ষা পেয়ে অর্জুনের জন্য, পাণ্ডবদের জন্য একটি বিশাল এই মায়ামহল তৈরি করে দিয়েছিলেন। তাই এই মায়ামহল দেখে সেই দুরাত্মা দুষ্ট দুর্যোধনের বুদ্ধি বিকৃতি হয়, জলে স্থলভ্রম, স্থলে জলভ্রমণ ইত্যাদিভাবে অসম্মানিত হওয়ার পরে সে কি হয়েছিল, কেমনভাবে সে অসম্মানিত হয়েছিল, সেই সমস্ত বিষয় আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন ঠিক বেলা চার ঘটিকা হতে শ্রবণ করব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রীরাধে শ্যাম।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। শ্রী শ্রী কার্তিক নিয়ম সেবা ব্রত কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী পণ্ডিত সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়। মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয়। আজকের আনন্দ কি জয়। সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।